uno pone. ¿Qué? ¿Qué? ¿Qué, Juan?
FM. রাইট শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর সাথে আছি রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম, কারণ ঘড়িতে সময় এক্সাক্টলি সকাল নয়, রাত 11:59। আর আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তো ভূত এফএম এর এই টিম রয়েছি, সেই সাথে রয়েছে ভৌতিস্ট, এবং ভৌতিস্ট আজকে একদম মানে অনেক আগে পৌঁছে গেছেন, খুব হাঁপাচ্ছেন। সাকিব ভাই একটু হ্যালো বলেন সবাই।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত এফএম।
অলরাইট, আর সেই সাথে জানাচ্ছি যে আপনাদের রেগুলার যেরকম পাই আমরা, সেরকম অসংখ্য SMS আজকেও আপনাদের পেয়েছি। এটা ভূত এফএম শুরু হওয়ার আগে থেকেই, মানে আজকে অনেক আগে থেকেই পাচ্ছি এরকম। আমাদেরকে SMS করেছেন লেলিন, এবং তিনি বলেছেন যে ভাইয়া আপনি কেমন আছেন, আমি আচ্ছা তিনি রাজশাহী মডেল কলেজ থেকে বলছেন, এবং একটা ঘটনা তিনি শেয়ার করতে চান আমাদের সাথে। আমি বলবো যে আপনি বরং একটা কাজ করুন, ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম এ আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে পাঠান আমাদেরকে, মূল ঘটনাটা আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর রাবু লিখে অবশ্যই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আর এদিকে রাবু আমাদের রাজশাহী থেকে SMS করে বলেছেন যে আমি ইমেল করেছি, বাট তোমরা কেন মানে কোনোদিন সেই ইমেলটা পড়া হয়নি, সো তার ভালো লাগে না এই ব্যাপারটা, তো সরি যে অনেক ইমেলের মধ্যে কিছু ইমেল এরকম বাদ পড়ে যায়। আর রাহিদ লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আর কতটা SMS পাঠালে আমারটা পড়বেন, এই যে পড়ে ফেলেছি। আর জেরি লিখেছেন যে ভূত FM এর পুরনো এপিসোডগুলো কোনোদিন রিপিট করা যায় কিনা, আমি ট্রাই করব সেইটা অবশ্যই রিপিট করার জন্য, আমরা এখনো চিন্তা ভাবনা করছি সেটা নিয়ে। অলরাইট, আমাকে শর্মিতা SMS করে বলছেন, আমাকে যদি কেউ বলে যে আমার প্রিয় প্রোগ্রাম কি, বলবো ভূত FM। ভূত FM প্রতিদিন শুনতে ইচ্ছে করলেও পারি না, আর আমরাও পারি না প্রতিদিন শোনাতে ইচ্ছে করলেও, কারণ আমাদের অনেক অনেক গেস্ট দরকার, অনেক অনেক ভালো এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স গুলো দরকার, সেগুলো আমরা প্রতি সপ্তাহে সেইভাবে পাই না। বাট আপনারা যদি সত্যি মানে একদম স্পন্টেনিয়াসলি আমাদের সাথে সেটা শেয়ার করেন এবং আমাদের সাথে আসতে আগ্রহী হন স্টুডিও পর্যন্ত, তো ডেফিনেটলি আমরা আরো এটা হয়তো বাড়াতে পারবো। এখন একদিন করছি, দুদিন করতে পারবো, হয়তো তিন দিন করতে পারবো। আর সুইটি লিখেছেন ড্যামরা থেকে যে কেউ, আচ্ছা তোমরা কি জানো এই প্রোগ্রামের জন্য আমি ছয় দিন অপেক্ষা করি, আমরাও ছয় দিন অপেক্ষা করি আপনাদেরকে এই প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য, সেটাও সত্যি। নিশি লিখেছেন যে ভূত FM শোনার জন্য পুরো উইক ওয়েট করি, আমরাও ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো উইক ওয়েট করি। এবং আকাশ লিখেছেন যে তিনি ভূত FM অনেক বেশি ভালোবাসেন, এবং এভরি ফ্রাইডে তিনি এটা ছাড়া মানে তার খুব খারাপ লাগে, সো আমরাও খুব সারা উইকই ওয়েট করি, এবং শুক্রবার আসলে তো কথাই নেই যে কখন আপনাদের সামনে আমরা আসবো। রুমনা লিখেছেন যে ভূত FM আমার হাজবেন্ডের খুব ফেভারিট, আচ্ছা আপনি তার মানে পছন্দ না, এবং তিনি বলেন যদিও আমার হাজবেন্ড খুব ভয় পায়। ওকে, তার মানে আপনি ভয়ও পান না, ভূত FM পছন্দও করেন না, এরকম একটা ব্যাপার, রাইট? ওকে, রেকর্ড করে আপনারা কিন্তু সারা উইকই এই প্রোগ্রামটা শুনতে পারেন, এটা একটা ভালো আইডিয়া
সাউন্ড ইঞ্জিনিয়ার।
আমাদের কাছে একটা ঘটনা আছে, এবং সাকিব ভাই ঘটনাটা আমি কোনো ব্যাখ্যা পাইনি, আমি ঠিক ও যেভাবে লিখেছে বেশ ভালোভাবে লিখেছে, আমি সেভাবে পড়ে যাচ্ছি।
হ্যাঁ চলো।
তিনি লিখেছেন যে আমার নাম জাহিদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবার HSC পরীক্ষার্থী, আমি ভূত FM এর একজন রেগুলার লিসনার, আমি ঢাকার মিরপুরে থাকি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেনি, অনেক ইচ্ছে ছিল রাসেল ভাই আপনাদের সামনে এসে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, বাট এটা এখন কোয়াইট ইম্পসিবল। আমার SSC টেস্ট এক্সামের সময় আমার, আচ্ছা এবার সে ঘটনাটা শুরু করেছেন তারপরে তিনি, সেটা হচ্ছে যে আমার SSC টেস্ট এক্সামের সময় আমার দাদু প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আমার প্যারেন্টস অ্যান্ড আমার সিস্টার খবর পেয়ে গ্রামের বাড়িতে চলে যায়, কিন্তু পরের দিন টেস্ট এক্সাম থাকায় আমি যেতে পারি না, বাড়িতে আমি একা ছিলাম, এক্সাম থাকায় আমি এক রাতটা একটা পর্যন্ত পড়ি, দেন আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ প্রচন্ড সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল, মনে হলো কে জানি রান্নাঘরের জিনিসগুলো একটা একটা করে ফেলে দিচ্ছে, ভাবলাম বাড়িতে চোর ঢুকলো, না তো দৌড়ে গেলাম রান্নাঘরে, দেখলাম সবকিছুই ঠিকঠাক, কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি অথবা বাইরে আওয়াজ হয়েছিল। ঘড়ির দেখলাম রাত তখন 2:30। আমি তখন টয়লেটে গেলাম আর ভাবলাম আর ভাবতে থাকলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। টয়লেট থেকে বের হলেই সামনে পড়ে আমার পড়ার রুমটা। টয়লেট থেকে বের হয়েই কেমন যেন গোলাপ জল আর আতরের মতো গন্ধ নাকে আসতে লাগল। আমার পড়ার রুমের লাইট তখন অফ ছিল। টয়লেটের লাইটের অল্প অল্প আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম একটা জায়নামাজের ওপর সাদা একটা পাঞ্জাবি পরে কে যেন বসে আছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে এই লোকটা কে? আমি কি ভুল দেখছি নাকি? ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম। হঠাৎ আমি ক্লিয়ারলি দেখতে পেলাম একটা কফিনের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ পেঁচানো রয়েছে। তার সামনেই আগরবাতি জ্বলছে আর তিনটা মহিলা সাদা কাপড় পরে মুখ ঢেকে শুধুই কেঁদে যাচ্ছে। সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে রয়েছে। চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ এই পাঞ্জাবি পরা লোকটা আমার দিকে ফিরে তাকাল কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে। দেখতে আমার বুঝতে আর বাকি রইল না যে যাকে আমি দেখছি সেই লোকটা হচ্ছে আমার দাদুর বন্ধু, যে এই বাড়িতে এখানে এই বাসায় আগে প্রায়ই বেড়াতে আসত। সঙ্গে সঙ্গে প্রচন্ড এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন দেখলাম আমার পাশে বসে রয়েছে আমার পাশের বাসার আঙ্কেল এবং আন্টি। আমি ভয় পেয়েছি কিনা তা জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে কোথায় পেয়েছে। তারা বলল রাতে আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে আমাকে টয়লেটের গেটের সামনে পায় এবং তারা আমাকে জানালো আমার দাদু মারা গেছেন। আর কথাটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে আমার দাদুর বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আব্বুকে জিজ্ঞেস করলাম দাদা কয়টার সময় মারা যায়, অ্যান্ড দাদা মারা যাওয়ার সময় দাদার রুমে কে কে ছিল। আব্বু জানালো দাদুর মৃত্যুর সময়টা ছিল 2:30, আর তখন দাদার সেই বন্ধুটি আমার মা আর দুটি আন্টি ছিল সেই রুমে, যা কিনা পুরোপুরিভাবে আমার দেখা সেই দৃশ্যের সাথে মিলে যায়। আজও এই ঘটনার ব্যাখ্যা পাইনি এবং সেটাই তিনি লিখেছেন যে এখনো, এবং তিনি বলছেন যে কিভাবে এই দুটো ঘটনা একসাথে মিলে গেল। এবং আমাকে আম্মু বলল যে মারা যাবার পূর্বে দাদু বারবার চেয়েছিল, এখনো রাতের বেলা সেই দৃশ্যগুলো আমাকে নাড়া দেয়। এবং তিনি বলেছেন যে পরীক্ষার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট তিনি এই ঘটনাটা এইভাবে লিখে পাঠিয়েছেন।
ভেরি ইন্টারেস্টিং যে আই এম ভেরি সরি যে দাদা মারা গেছেন। এগুলো খুবই আনইউজুয়াল, মানে রাতের বেলা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে, জিনিসটা ওকে ভয় দেখানোর জন্যই করানো হচ্ছিল।
আচ্ছা, কিন্তু আপনজন আবার পরে বলছে যে আপনজন,
এখন সেটাই হতে পারে যে যেটা আমরা বলি দুষ্টু জিন
পরিচয় করে দিতে চাই। সেই সাথে যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আরো দুইজন অতিথি আছেন, সেই অতিথিরা এবং আপনাদের সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আমাদেরকে SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান তারা যেটা করবেন bhootfm@radiofurti.fm bhootfm @radiofurti.fm এখানে আপনারা ইচ্ছা করলে ইমেইল করতে পারেন। আর এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন আরো একজন, তার সাথে সরাসরি চলে আসছি কলে। হ্যালো, 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 আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ফাইনালি আপনি যে ঘটনাটা বলবেন তার আগে আপনার নামটা বলেন অন্তত। কি নাম আপনার? আপনার নামটা বলেন।
আমার নাম জনি, মোহাম্মদ ওমর ফারুক জনি।
ওকে, এবার আপনার ঘটনাটা বলেন।
এই ঘটনাটা ঘটেছিল 2005 সালে। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম। তো আমার সবচেয়ে বেস্ট একজন ফ্রেন্ডের নাম ছিল তুহিন।
আচ্ছা,
তো তুহিনকে আমি জন্মদিনের কার্ড দিয়েছিলাম। তো পার্টির সময় সব ফ্রেন্ডরা যথারীতি উপস্থিত। তো তুহিনকে দেখলাম সে এক কোনায় মানে মনমরা হয়ে বসে আছে আর কি।
আচ্ছা,
তো সে খুব হাসি খুশি স্বভাবের ছেলে ছিল। তো তাকে আমরা এইভাবে দেখতে পেয়ে খুব অবাক হয়েছিলাম, কিন্তু তাকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না।
আচ্ছা,
এবং কোন প্রশ্ন জিজ্ঞেস করার দুই তিনবারের মাথায় সে উত্তর দিচ্ছিল, একবার মানে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না।
আচ্ছা,
এবং সে কোনো কিছু খাচ্ছিল না, একদম চুপচাপ, কারো সাথে কোনো কথা নেই। তো আমি তাকে পরে জিজ্ঞেস করলাম তোমাকে কিছু হয়েছে নাকি, মন খারাপ? তো সে কোনো কথাই বলে না। তো আমি তখন চলে আসলাম পার্টি, পার্টিতেই আবার আসলাম আমার ফ্রেন্ডের মাঝে। সে যথারীতি এক কোনায় পড়ে ছিল। তো কিছুক্ষণ পরে আমরা যখন সবাই খাওয়া দাওয়া শুরু করতে যাবো, তখন সে হঠাৎ আমাকে এসে বললো যে আমার বাইরে থেকে একটা ফোন আসছে, আমাকে একটু বাইরে যেতে হবে। তো আমি বললাম যে দেখ, তুই আমার পার্টিতে আসলি, কারোর সাথে কোনো কথা বললি না, মন খারাপ করে বসে থাকলি, এখন চলে যাবি, কিছুক্ষণ ওয়েট কর, আমরা খাওয়া দাওয়া করি, তারপর বাইরে যাই। তো সে বললো না, আমার খুব জরুরি একটা কল আসছে, আমি 15 মিনিট পর চলে আসবো। দেখলাম যে মানে সারা বাড়িতে মানে কান্নার রোল, মানে আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার ডেড বডিটা মানে আনা হয়েছিল। তো মানে কাউকে জিজ্ঞেস করে জানবো কি হয়েছে সেই উপায়টাও ছিল না, মানে সবাই
বুঝতে পেরেছি আপনার ঘটনাটা। আমি অনেক ধন্যবাদ আপনাকে এবং এতক্ষণ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তুহিন নামে একজন বন্ধুকে তিনি দাওয়াত দিয়েছিলেন, এবং যারা টেলিফোনের কারণে বা যান্ত্রিক কারণে যারা অনেকে হয়তো বুঝতে পারেননি, তাদের জন্য বলছি যে তুহিনকে দাওয়াত দিয়েছিলেন এবং তুহিন সেই পার্টিতে সে কোনোই কথা বলছিল না। একটা মুহূর্তে সে দেখা গেল যে সে কোনো কিছু খাচ্ছেও না। পরবর্তীতে তুহিন সেই পার্টি থেকে চলে যায় হঠাৎ করে কাউকে কিছু না বলে, এবং যথারীতি এই বন্ধুটি তুহিনের তুহিনকে ফোন দেয় এবং তুহিনের মোবাইল অফ পেয়ে তার বাসার লোকজনের সাথে কথা বলতে চায়, এবং সেই মুহূর্তে দেখা যায় যে তার বাসার লোকজন জানায় যে তুহিন মারা গিয়েছে। অর্থাৎ যে ফ্রেন্ডটি এসেছিল মানে যখন জন্মদিন ছিল তার অনেক আগে সেদিন সকালেই তুহিন মারা গিয়েছিল, এই ছিল ঘটনাটি। সো আপনার এরকম অনেক অসংখ্য ঘটনা নিশ্চয়ই আছে, সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমরা কি গেস্টের কাছে যাবো এখন? ওকে, দুজন গেস্ট রয়েছেন আমাদের, তার মধ্যে একজন গেস্ট যার বেশ একটা ইন্টারেস্টিং একটা পরিচয় রয়েছে। আচ্ছা, আপনার নামটা বলুন এবং আপনি কি করেন বা আপনার পরিচয়টা আপনি বলুন।
হাই, আমি সৈকত, আমি একজন কোরআনে হাফেজ, আর পাশাপাশি এখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছি। তো আমার লাইফের যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন নাকি হাফিজিতে পড়াকালে মানে একটা প্রতিষ্ঠানে পড়তাম, তো সেখানে পড়ার সময় তো আমাদের সেখানে পড়ার সময় ঘটনা এটা। একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুমানোর সময় আমি দেখছিলাম যে আমার স্বপ্নের মধ্যে কয়েকটি কঙ্কাল আমাকে ধাওয়া করছে।
আচ্ছা
আচ্ছা, তো একটা সময় দেখা গেল যে আমি দৌড়াচ্ছি, তো একটা সময় একটা কঙ্কাল আমাকে আমার বাম হাতে বাহুর মধ্যে আমাকে ধরে ফেলে,
মানে সেই কবজির ঠিক একটু উপরে, কবজির উপরে আপনাকে ধরে ফেললো।
জি,
অলরাইট। তারপরে
তো যাই হোক, তো সেদিন সেই মানে স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল,
স্বাভাবিক।
অ্যান্ড পরের দিন যখন এই সকালবেলা আমি উঠি, তখন আর কি আমার বাম হাতে সবচেয়ে মানে আমার লাইফের যেটা সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনা সেটা হচ্ছে আমার বাম হাতে সেই পাঁচটি আঙ্গুল যেখানে কঙ্কালটা ঠিক রাতে ধরছিল আমাকে সেইখানে একদম পুরো ক্লিয়ার মানে পাঁচটা আঙ্গুলের ছাপ বসেছিল।
এই ছাপটা কি একদম নরমাল হাতের মতন ছাপ ছিল নাকি কঙ্কালের হাতের ছাপ?
না না, ডেফিনেটলি না, কজ কঙ্কালের হাতের মতন একদম লম্বা লম্বা এবং মাঝখানে আপনার যে খাঁজ কাটা থাকে আর কি একটা মানুষ
মানে আঙুলের যে,
হ্যাঁ হ্যাঁ একদম সেগুলি পর্যন্ত একদম ক্লিয়ার এখানে ছিল আমার।
আচ্ছা,
তো এর পরবর্তীতে আমি আর কি খুব ভয় পেয়ে যাই, তো আমি আমাদের ওইখানে যে প্রতিষ্ঠানে ওইখানে টিচারকে আমি বলি ব্যাপারটা, তো উনি আমাকে তারপর বাসায় পাঠায় দেয় আর কি। তো বাসায় পাঠায় দেওয়ার পরে আর কি যখন নাকি আমি ব্যাক করি আবার বাসা থেকে কিছুদিন পর, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার টিচারকে যে ব্যাপারটা আসলে কি হয়েছিল, পর বলছে যে আসলে এটা বলার মতন কিছু না, তো তোমাকে আর কি একটা খারাপ জিন যেটা বলে আর কি দুষ্ট জিন তোমার উপর আর কি নজর দিছিল আর কি, যেটাকে আসর বলে আর কি, তো সেই কারণে ব্যাপারটা তোমার ব্যাপারটা এরকম হয়েছিল। সো তুমি মানে তোমাকে বাসায় পাঠায় দেওয়া হয়েছে যে তুমি যদি এখানে থাকতা তাহলে তোমার আরো কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল আর কি।
আচ্ছা, আপনি তো দীর্ঘ সময় আপনি বললেন যে আপনি কোরআন শিক্ষা করেছেন এবং আপনি হাফেজ, আপনি বলেন এগুলো তো এমনিতে সাধারণত এই ধরনের ভয় পাওয়ার সময় ভয় পাওয়ার মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করে কি করবো, হঠাৎ করে কিছু দেখে ফেললে কি করবো, কি করতে হয় আসলে মনে হয় আপনার?
অ্যাকচুয়ালি এটার সবচেয়ে মানে কোরআনের মধ্যে যেটা একটা ব্যাপার আছে যে এইরকম ভয়টা অথবা জিন টিনের ব্যাপারে আপনার আইতুল কুরসি একটা কোরআনে একটা আয়াত আছে, তো একটা নির্দিষ্ট একটা এটাকে সবচেয়ে বেশি কাজে দেয় আর কি এই ক্ষেত্রে,
এটা কাজে দেয়।
হ্যাঁ হ্যাঁ,
রাইট, ওকে। সো আমরা আপনার কাছ থেকে তো আরো ঘটনা জানবো, আরো ঘটনা অনেক ঘটনা আছে আপনার, সেটা শুনবোই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার একটা ঘটনা আমরা এই মাঝখানে একটু শুনে আসি। ওকে, তো কি নাম আপনার?
হ্যালো লিসনার্স, আমি আকিব, ঢাকা পলিটেকনিক্যাল সিভিল এই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার ছাত্র।
ওকে, সো আপনি আপনার বাসাটা কোথায় এটা বলেন?
আমি শাহজানপুর কলোনিতে থাকি।
ওকে, আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল তার আগে তো আপনি আমাদের ইমেল করেছিলেন, সেটা ইমেলের মাধ্যমে আপনাকে আজকে ডাকা হয়েছে এখানে, কি ঘটনা ঘটেছিল সেখানে?
মূলত ঘটনাটা 5-6 বছর আগের কথা। তো তখন শীতের সময় ছিল আর তখন প্রতিবারের মতো আমাদের বাসার সামনে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। সো একদিন সকালে দেখলাম যে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট থেকে 30 or 35 meters দূরে অনেক লোক ভিড় করলো জমা করলাম। তো আমি ইন্টারেস্ট ফিল করলাম, ভাবলাম যাই দেখে আসি কি হয়েছে। তো যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যেখানে একটা বাচ্চা ছেলে ডেড বডি পাওয়া যায়।
ওকে,
ডেড বডিটা মূলত কার ওটা কেউ জানে না, কোন দাবিদার পাওয়া যায় না। পরবর্তীতে আমি ডেড বডি সম্পর্কে কোনো কিছু জানি না, এতটুকু হয়েছিলাম।
আচ্ছা,
এটা ছিল 5-6 বছর আগের ঘটনা।
ওকে,
আমার মনে হয় ওখান থেকে ঘটনা শুরু। এবার একটু ক্লোজ করি, এটা হচ্ছে 2-3 বছর আগের কথা।
আচ্ছা,
তখন শীতের সময় ছিল আর অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনে বড় ভাইরা ব্যাডমিন্টন কোর্ট করবেন।
ওকে,
সো কোর্ট করার জন্য তারা প্ল্যান করলাম আর প্ল্যান অনুযায়ী কাজ হলো। প্রতিদিন শীতের সকালবেলা তারা কাজ করার জন্য যে দা কোদাল যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবকিছু নিয়ে মাঠে নামলো।
আচ্ছা,
তাদের কাজ চলো প্রায় মাগরিবের আজান পর্যন্ত। তো আজানের শেষে তাদের কাজ প্রায় শেষ হয়ে যায়।
আচ্ছা,
তাদের কাজ শেষে তারা করলো যে যে ইনস্ট্রুমেন্ট গুলি ছিল ওগুলি মাঠের পাশে রেখে দেন, পাশে রেখে তারা ওই রাতে খেলা শুরু করে। তারা চায় না যে একটু লেট করুক, রাতের প্রথম খেলা সব উত্তেজিত ছিল, গেম তো ভালো কথা, খুব প্রথম ভালোভাবে খেলা চলছিল। খেলার মাঝে দিয়ে হঠাৎ একটা ছোটখাটো বেশি না ঝগড়া বাঁধেন, ঝগড়াটা এত বড় হয় যে তারা শেষমেশ মারামারি করেন আর ওইখানে অবঘাতে একজন লোকের মৃত্যু ঘটে, একটা বড় ভাইয়ের মৃত্যু ঘটে,
মানে একটা দুর্ঘটনা।
জি জি জি, মারামারিতে একটা দুর্ঘটনা ঘটেন। তো যে বড় ভাই মারা যায় তাকে আমি খুব ভালোভাবে চিনি, আমাদের কলোনির এক বড় ভাইয়া, আর আমি খুব রেসপেক্ট করি তাকে। সো আমি ভাবলাম হইতে পারে আর আমার বিষয়টা ইগনোর করা উচিত, আমি বিষয়টা ইগনোর করলাম। বাট ওই ঘটনার পর আমাদের কলোনিতে আমাদের ওই মাঠে আর বড় ভাইরা খেলতে দেয় না, যে ওই মাঠে তোরা ব্যাডমিন্টন খেলবি না, খেললে কোনো না কোনো একটা সমস্যা হয় প্রতিবারে। সো আমরাও ভাবলাম যে বড় ভাইরা মানা করছে খেলা উচিত না। 2-3 বছর গেল, তো লাস্ট 2010 ইয়ারের কথা, তখন আমি কোরবানিতে 2-3 সপ্তাহ আগে আমি ভাবলাম যে আমাদের আবার নতুন করে নতুন উদ্যমে খেলা উচিত। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ওকে ফাইন আমরা খেলবো, আমরা কোর্ট করবো। তো কোর্ট করার পর বড় ভাইরা না করলো যে তোরা খেলিস না এখানে সমস্যা হবে। তো আমরা বড় ভাইকে বিলিভ করালাম যে ভাইয়া সমস্যা হবে না, জাস্ট বিলিভ আস। সো পারমিশন পাইলাম, খেলা শুরু করলাম। খেলার প্রথম প্রথম রাত তেমন বেশি কোনো কিছু প্রব হয়নি, বাট 2-3 দিন পরে যখন খেলা শেষে লাইট গোসা বাসায় নিয়ে যাবো, তখন মনে হচ্ছে ঠিক ওই জায়গাটাতে যেখানে বাচ্চা শিশু লাশ পাওয়া যায় ওখানে কেউ দাঁড়ায় রয়েছেন, সামনে দেয়ার লাইক শ্যাডো, বাট আমি তার ছায়া বুঝতে পারতেছি, তার অবয় বুঝতে পারতেছি অন্ধকারে, তার ফেস বুঝতে পারতেছি না। তাই বললাম কিছু না, আমার কল্পনা মাত্র, আমি ইগনোর করলাম বিষয়টা। এরকম তিন থেকে চার রাত ঘুরছে, আমি প্রতিবার ইগনোর করছি। কোরবানি আসলাম আর প্রতিবারের মতো ওই কোরবানি তো আমরা মাস্তি করলাম, পান করলাম। আর কোরবানি রাত আমরা প্রায় রাত ১২টা পর্যন্ত খেলছে। সো রাত ১২টার পর খেলার পর লাইট যখন অফ করলাম, করে গোসালাম, গোসানোর পর মনে পড়লাম চার্জার তো ভূতে ফেমাস, আমি তো অর্ধেক শো প্রায় অর্ধেক মিস করে ফেলছি, আমার তো শোনার কথা ছিল। তো মনে পড়ার সাথে সাথে আমি মোবাইল বের করলাম, রেডিও ফুটে টিউনিং করলাম। তখন ভূতে ফেম উঠছিলাম, তো আমি রেডিও শুনতে শুনতে সবকিছু গোছায় বাসায় নিয়ে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে শুইলাম, আবার বেডে শুইলাম, লাইট অফ করলাম। অফ করার পরে কিছুক্ষণ পরে রেডিও ফুর্তি সরি ভূতে ফেম শেষ হয়ে গেছিলাম। তো তারপর পরে আমি যা শুনলাম যে আমাদের কোর্টে কেউ খেলছিলাম, সামওয়ান ওয়াজ প্লেইং, কেউ র্যাকেট দিয়ে ফেদারকে হিট করছে ধরনের শব্দ হচ্ছে, কেউ মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছে এই টাইপের শব্দ। তো আমি ভাবলাম এত রাতে কে খেলবেন, কার তো খেলার কথা না, এছাড়া তখন মেয়ে রাত ১টা থেকে ১টা বাজে। আমি তাড়াতাড়ি আমার জানালাতে বাইরে তাকালাম, আমার জানালাতে বাইরে তাকালে আবার আমাদের মাঠটা দেখা যায়। বাইরে তাকায় যা দেখলাম যে পুরোপুরি নির্জন ছিলাম, টোটালি পিন ড্রপ সাইলেন্ট ছিলাম, আর রাত্রে এতটা নীরব ছিলাম যে ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে আমি তাও শুনতে পাচ্ছি।
আচ্ছা, এটা হয়তো হতে পারে এরকম যে আপনি একটা ভূত এফেক্ট শুনেছেন, তারপরে দেখেছেন মানে এই ঘটনাটা এই জন্য ঘটতে পারে ধরে নিচ্ছি, কিন্তু ফাইনালি আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল যেটা হচ্ছে আপনি আমাদের ইমেইলে লিখেছিলেন যে আপনার খালার বাসায়, আপনি খালার বাসায় সম্ভবত না ফুপুর বাসায় ছিলেন, রাইট? তো ফুপুর বাসায় ছিলেন, ওই দিনের ঘটনাটা আমি একটু জানতে চাই যে ওই দিন আপনি যে
তো চতুর্দিন সকালে আমি যা দেখলাম যে আমাদের মাঠে, মাঠের পাশে আমার এক ফ্রেন্ড বাপ্পি বসেছিল। তো আমি ভাবলাম কি হলো এত সকাল সকাল বসে রয়েছে, আমি যা কথা বলি। তো বাপ্পিকে জিজ্ঞেস করলাম কি রে এত রাত এত সকালে এখানে বসে রয়েছিস কেন? তো বাপ্পি বললো যে গত তিন রাত থেকে ঘুমোচ্ছে না, কজ আমি এই টাইপের শব্দ শুনছি। তো আমি বললাম ব্যাপার তো স্ট্রেঞ্জ, আমিও সেম শব্দ শুনতেছি। তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে রাত আমরা জাগবো, জেগে দেখবো যে কে শব্দটা ফার্স্ট শুনে আর যে শুনবে সে অন্যজনকে কল করবে। ওকে, প্ল্যান করা হলো। তো তখন সকাল, বিকেল যখন হলো তখন আমার কথাটা মোটেও মনে ছিল না যে আমি তো ভুলে গেছি আমার রাতের বেলা বাসায় থাকা লাগবে। আমি চলে গেছি আমার ফুফুর বাসায়, ঈদের ছুটিতে ঘুরতে গেলাম, ফুফুর বাসায় ছিলাম, রাতও ছিলাম। ফুফু বললো যে থেকে যান, রাতের বাসায় গেছিলাম। তো আমি বললাম আমার ছুটি আছে, ঈদের ছুটি থেকে যাই। থেকে গেলাম, রাত ১২টার দিকে হঠাৎ কল আসলো মোবাইলে, ফোনটা অন করে দেখলাম যে আমার আম্মু কল করছে। আমি ফোন রিসিভ করলাম, রিসিভ করার পর আম্মু বললাম যে তুই কই তাড়াতাড়ি বাসায় আয়, তোর বড় ঝামেলা হয়েছে। এই বলে আম্মু কল কেটে দিছে। সো আমি ভাবলাম কি হলো, বাসায় যাওয়া উচিত। আমি আন্টিকে অত রাতে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয়ে গেলাম। হাইটে আসতে আমাদের ওই বাসা থেকে হাইটে আসতে ২০-২৫ মিনিট টাইম লাগে। সো আমি হাইটে আসতেছিলাম, আর আসতে আসতে যখন মানে আমাদের বাসার খুব কাছাকাছি, তখন আরেকটা কল আসলো মোবাইলে, রিসিভ করলাম, দেখলাম আমার সেম ফ্রেন্ড বাপ্পির কল। রিসিভ করার পর বাপ্পি বললো যে তুই কি ঘুমাই গেলি নাকি, জায়গা থাকিস, ঘুমাইস না। তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমিও জায়গা আছি, তুই ঘুমাইস না। এইবেলা কল কাটলাম। কল কেটে যেই আমি আমাদের বিল্ডিং এর সামনে পা দিলাম, আমাদের মাঠটা থেকে তখন আমি ৫-৭ মিটার দূরে। আমি যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যে আমাদের মাঠে চারজন খেলছিল, গেম খেলছিল, আর তাদের ফার্স্ট টিমের ফার্স্ট প্লেয়ার ছিলাম একটা বাচ্চা শিশু ৫-৬ বছরের। ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল সে ছিল ঠিক ওই বড় ভাইটা যে ওই রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটে। আর সেকেন্ড টিমের ফার্স্ট প্লেয়ার যে ছিল তা ছিল আমাদের কলোনির এক পরিচিত আঙ্কেল, তার সাথে আমি ওই দিন সকালবেলা কথা বলছি, সে খুব সুস্থ স্বাভাবিক। আর সেকেন্ড টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল তা ছিল আমি।
আচ্ছা, মানে আপনি নিজেই আপনাকে
দেখছেন? আমি নিজেকে দেখছি যে আমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি।
আচ্ছা,
তো আমি টোটালি শক হয়ে গেছিলাম, আমি জাস্ট তাকিয়ে রয়েছি, কোনো কিছু বলতে পারছিলাম না। আর এক মুহূর্তে তারা সবাই আমার দিকে তাকালো চারজনে, আর তাকানোর পর দৃষ্টিটা এতটা ভয়ানক ছিল যে আমি জাস্ট চিৎকার করছি এতটুকু মনে আছে। আফটার দ্যাট আমার কোনো কিছু মনে নেই। যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের বেডে শুয়ে রয়েছে, আর আমার ডান পাশে আম্মু বসে রয়েছে। তো চোখ খোলার পর আম্মু জিজ্ঞেস করলো যে কিরম কেমন আছিস এখন? তো আমি বললাম হ্যাঁ আছি মোটামুটি ভালো। সো এরপর আম্মু আর কোনো কিছু আস্ক করেনি, চলে গেছে। প্রায় ১০-১৩ মিনিট পরে আমার বেডের পাশে আমার ফ্রেন্ড বাপ্পি আসলাম। বাপ্পি আর আমি আমার রুমে একা ছিলাম। তো বাপ্পির সাথে আমি সবকিছু শেয়ার করলাম যে কি কো হলো, ওই রাতে আমি কি কি দেখলাম। এই কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে ঢুকলাম। তো আম্মু খাবার নিয়ে ঢুকার পর আম্মু আস্ত করলো যে ওই রাতে তুই এত রাতে বাসায় আসলি কেন, বাসায় আসার কি দরকার ছিল? তো আমি বললাম কেন, তুমি না ফোন করলে যে তুমি ফোন করে বলছিলে যে খুব তাড়াতাড়ি আসা দরকার, বাসায় সমস্যা হয়েছে। তো আম্মু বললাম আমি তো কোনো ফোন টোন করিনি। এই কথা শোনার পরে আমি আমার মোবাইলের ডায়াল নাম্বার সরি রিসিভ নাম্বার চেক করলাম। রিসিভ নাম্বার চেক করে দেখেছি ওইখানে জাস্ট বাপ্পির কল আছে, রাত ১০টার পর থেকে জাস্ট বাপ্পির কল আছে, আমার আম্মুর কোনো কল নেই। আর আমার ফোনটা লক করা, পাসওয়ার্ডটা লক করা, কারো এতটুকু সাধ্য নেই যে আমার মোবাইলটা ওপেন করবে। আমি বুঝি না কি হয়েছে। তারপর আমি আর বাপে অনেকক্ষণ ভাবলাম যে কি করা যায়, মায়ের কি হয়েছে। তো তারপর আমরা ভাবলাম ভাইবার যা কোনো কিছু বের করতে পারিনি, বাট যা ভাবলাম যে ব্যাপার নিয়ে কারোর সাথে ডিসকাস করা উচিত হবে না, শুধু শুধু মানুষের মনে ভয় ঢোকানো দরকার।
সো এই হচ্ছে ঘটনা। এবং আপনি আপনার এই ঘটনার শেষ যে ঘটনাটা সেটাতে এবার আমরা আসি, যে আপনি তো দেখলেন যে ওখানে আপনি আপনার নিজেকে দেখেছেন, সেই যেই ভাইয়াটা আপনার বললেন যে করণীর মারা গিয়েছিল তাকে আপনি দেখেছেন, একটা ছোট বাচ্চাকে দেখেছেন, হয়তো সেই বাচ্চাটা যে বাচ্চাটা কয়েক বছর আগে মারা গেছে হতে পারে, বাচ্চা নাকি সে তাকেই দেখেছেন।
আমি ওই বাচ্চাটার ফেস দেখিনি।
ওকে, আপনি দেখতে পাননি। বাট আরেকজন ছিলেন আঙ্কেল, সেই আঙ্কেলের একটা মানে সেই আঙ্কেলটা ছিলেন সুস্থ স্বাভাবিক, জীবিত দুজন, জীবিত দুজনের মধ্যে আপনি একজন, ওই আঙ্কেল একজন। তারপরে আঙ্কেলের কি হলো?
এই ঘটনা ঠিক এক সপ্তাহ পরেই ওই আঙ্কেলের মৃত্যু ঘটে, খুব স্বাভাবিক মৃত্যু ঘটে। শুনলাম যে রাতের বেলা ঘুমেছিল তো হঠাৎ করে স্ট্রোক করেন আর এই মারা যান, স্বাভাবিকভাবে মানুষ যেভাবে মারা যায় ওইভাবে মারা গেছে। তো এর কোনো ব্যাখ্যা ছিল না আর আমরা কারোর সাথে ডিসকাস করিনি।
আপনার স্পষ্ট মনে আছে আপনি ওই সপ্তাহে বা ওই সময় আপনি হচ্ছে আঙ্কেলকেই দেখেছিলেন, ওই আঙ্কেলকেই যে আঙ্কেলটা মারা গেছেন। ওকে ওকে, তো আমরা শুনলাম এতক্ষণ দুইটা ঘটনা, এবং সে সাথে আমাদেরকে আমরা একটা ঘটনা আমি নিজেও পড়ে শুনিয়েছি, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, এবং সেই SMS গুলোর মধ্যে আমাকে স্বপ্নবাজ SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমরা আচ্ছা আচ্ছা তারা হচ্ছে লাশ কাটা ঘরের পাশে নাকি র্যাকেট খেলছেন এবং ভূত FM শুনছেন। অনেক সাহসী মনে হচ্ছে। আচ্ছা, তালতলা সিলেট ভূত FM নিয়মিত শুনলেও এটি আমার প্রথম SMS। ওকে, থ্যাংক ইউ আপনার প্রথম SMS এর জন্য। প্রদীপ লিখেছেন যে আমার SMS যদিও পড়া হয় না তবুও লিখছি, ফয়েজ লেগে যাওয়ার পর একটা মানুষের ফটো সব জায়গায় লাগানো, মানে আচ্ছা মিসিং রিপোর্ট দেখলাম। ওকে, আমি ফয়েজ লেগ নিয়ে আজকে একটা ঘটনা যদি সময় পাই তাহলে শেয়ার করবো আপনাদের সাথে। পলাশ লিখেছেন, ভাইয়া আমাকে ভূত FM শুনতে খুব আমার ভালো লাগে, মানে ভয় লাগে তারপরে ভালো লাগে, থ্যাংক ইউ। রোমান লিখেছেন ধানমন্ডি থেকে যে তিনি নাকি আমাদেরকে অনেক ট্রু স্টোরিজ আমাদের সাথে শেয়ার করতে পারেন, অ্যান্ড সেটা হচ্ছে যে সেই ট্রু স্টোরিজ গুলো আমি যদি বলবো, যদি আপনি শেয়ার করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে আপনি একটু বড় করে লিখতে পারেন, তবে তাতেও আমাদের হবে না, আপনি বরং আমাদের ইমেল করে দেন bhoot@radiofurti.fm। এখানে আপনার ঘটনাটার মোটামুটি যে ব্যাপারটা মূল ব্যাপারটা সেটা আপনি আমাদেরকে ইচ্ছে করলে আপনি ইমেল করে দিতে পারেন, এবং সেই ইমেল অনুযায়ী অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সেই অনুযায়ী আমরা আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব। সাকিব ভাই, এবার কি করা যায়?
আমি জাস্ট ওই যে ঘটনাটা শুনলাম খুবই ইন্টারেস্টিং, নামটা কি আমি ভুলে গেছি, আমি সাকিব, ভেরি নাইস। আপনার এই ঘটনা এর আগে ওকে বলেননি আপনার ফ্রেন্ড ছাড়া? আই থিঙ্ক আপনার যেটা করা উচিত যে ইমিডিয়েটলি আগামীকালকে উঠে একটা সৎকার তটকা কিছু দিয়ে দেন। ইউ গট ইট? বিকজ আপনি দেখেছিলেন যে দুজন জীবিত দুজন মৃত। আচ্ছা, মাইকে কথা বলেন,
মাইকে কথা বলেন আপনি। অলরাইট, আপনি যেটা মানে সাকিব ভাই যেটা বলছেন ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং,
মানে ওই মিক্সড ব্যাডমিন্টন খেলার দরকার নাই, ডাবলস ব্যাডমিন্টন, তাই না?
আমি ছেড়ে দিছি ব্যাডমিন্টন,
এখন ইউ গিভ একটা সদকা দিয়ে দেন আর এই ঘটনাটা আপনি আমাকে বলেন,
তোমার কাহিনীটা এবং সাকিব ভাই যে অ্যাডভাইসটা দিছে যে সৎকা দেয়ার, আমিও বলতাম কাজ এরকম সিমিলার স্টোরি আমার সাথে হয়েছে, বাট আমারটা আর কি ওই রকম না, আমারটা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা, তো সৎকা দেয়া ভালো। আর তুমি রাত্রে ঘুমানোর আগে অবভিয়াসলি সুরা টুরা পড়ে তো ঘুমাও। আয়তুল কুরসি যেটা ও বললো সবচেয়ে কাজে, এবং আমার কাছে ভাই একটা কাজের লেগেছে, আমি যেখানেই যাই মানে যেখানে মনে হয় যে দুর্ঘটনা ঘটতে পারে, চারটা কুল সুরা আছে, একটা হচ্ছে সুরা ইখলাস, সুরা কাফেরুন, সুরা ফালাক, সুরা নাস, এই চারটা যদি পড়ে যাও তাহলে আর কি মানে এটা বলাই আছে যে এই চারটা তোমাকে যত সব খারাপ জিন আশেপাশে শয়তান খারাপ জিন এগুলির থেকে তোমাকে প্রোটেক্ট করবে। আয়তুল কুরসি পড়ার পর এই চারটা কুল যদি পড়ে যাও তোমাকে কিছু করতে পারবে না আর কি। তো এটা আর কি মানে জানলেও আর কি ভালো, এই জন্য আর কি বললাম। তো
আমি
বলছি ওর আম্মাকে জানাতে, বিকজ এসব ব্যাপারে প্যারেন্টস ক্যান হেল্প।
সেটাই
আমার কাছে শুনে একটু সিরিয়াস মনে হচ্ছে।
তো আমরা কি ব্রেকে যাবো নাকি?
খুব জরুরি দরকার,
খুব জরুরি দরকার,
ঘুম লাগছে।
ওকে,
দশতলা বেশ হবে।
অলরাইট, আমরা তাহলে একটা ব্রেক নেই। ইন দ্য মিন টাইম আপনারা
ব্রেকে একটু এটা শোনা যাবে, দ্য সিলভার নাকি জানি।
হ্যাঁ হ্যাঁ,
সিলভার
অবশ্যই অবশ্যই শোনা যাবে। ইন দ্য মিন টাইম আমরা আমরা একটা গান শুনবো, আর আমরা চাইবো যে আপনারাও এর মাঝখানে এস এম এস করুন, এবং বেশি বেশি করে আমরা ইমেল চাই। আসলে ব্যাপারটা হচ্ছে, ইমেল আমরা এই কয়েকদিন চেক করছিলাম, অনেকেই ঠিক মানে কি বলবো যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর নয়, তারপরেও ভাবছেন হয়তো ভয়ঙ্কর বা এরকম অনেক অনেক গল্প অনেক ঘটনা আসছে। আবার আমি সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা ঘটনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন। একটু নিজেরা একটু নিশ্চিত হয়ে তারপরে পাঠাবেন, এবং অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই তিনটা। আর যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে চান আপনাদের ঘটনাগুলো। আজকে অনেকেই আসতে চেয়েছিল, এবং এই যে আমি একটু আগেও যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা মূলত মানে যে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আসলে খুবই ভালো হতো আমি এটা জানি, কিন্তু যে কেউ পরীক্ষার জন্য, এখন জানেন আপনারা যে সামনে দুটো বড় বড় পরীক্ষা আছে, কেউ হয়তো ঢাকার বাইরে আছেন সেই জন্য আসতে পারছেন না। আমরা আস্তে আস্তে সবাইকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, এবং যারা আছেন তারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো নিজের কাছে না রেখে আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আমাদের সাথে শেয়ার করুন। চলুন একটা গান শুনে আসি, আর এর মাঝখানে অবশ্যই এস এম এস করতে ভুলবেন না। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সাথে আছি আমরা সবাই, অ্যান্ড স্টে টিউন্ড টু রেডিও ফুটে।
88.2 FM.
সারাক্ষণ সারা বেলা রেডিও 88.2 FM.
রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তিয়ার সাথে আছি রাসেল এবং চলছে ভূত এফএম, এবং ভূত এফএমে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা থাকবেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা অনেকক্ষণ আপনাদের সাথে রয়েছি। তামিম খুলনা থেকে লিখেছেন যে ভৌতিক, আচ্ছা আচ্ছা দুটা জিনিস আছে, কত বেশ কিছু কোয়েশ্চেন আছে ভৌতিক স্ট্রিমের কাছে, সেগুলোতে একটু পরে যাই, সেগুলো আমরা পড়ে মানে আমরা একদম পুরোপুরি ভৌতিষ্টের কাছ থেকে জানবো। তুরিন আমাদের এস এম এস করেছেন স্বর্ণা এস এম এস করার সময় বলেছেন যে আচ্ছা মিউজিকের কথা বলেছেন যে স্টোরি বলার সময় মিউজিকটা এত হরর থাকে কেন, হার্ট অ্যাটাক হলে আপনারা কিন্তু দায়ী হবেন। ডেফিনেটলি হার্ট অ্যাটাক হবে না, এই বিষয়ে নিশ্চিত আমরা, বরং এটা এনজয় করার ট্রাই করেন। সাব্বির মেমন সিং থেকে লিখেছেন লাইট অফ করে অন্ধকার রুমে একা একা শুয়ে তিনি ভূত এফ এম শুনছেন, খুবই ভয় লাগছে কিন্তু ভূত এফ এম শোনা বন্ধ করতে পারছেন না তিনি কোনোভাবেই। অলরাইট, ইমরান লিখেছেন যে ভূত কোথায় থাকে। ওকে, আমরা আসলে ভূত ব্যাপারটা কোথায় থাকে আমি ঠিক জানি না, তবে ভূত বলে আসলে কিছু আছে কিনা আমি জানি, আমি জানি যে আমরা যে সমস্ত যেসবের কথা বলছি সেগুলো কি ভূত নাকি অন্য কিছু, মানে আমি ঠিক শিওর না। তবে ব্যাপারটা হচ্ছে যে প্যারানর্মাল অনেক কিছু আমাদের সাথে সবসময় ঘটে, প্রতিনিয়তই ঘটছে। এছাড়াও আমাকে আরো এস এম এস করেছেন অনেকেই, ভ্যাম্পায়ার এস এম এস করেছেন আমাদেরকে, এস এম এস করেছেন তানভীর লিখেছেন যে আচ্ছা তানভীর আমাদেরকে এস এম এস করেছেন সঞ্জীব, এবং সঞ্জীব দেব তিনি ক্যান্টনমেন্ট কলেজ থেকে সিলেট থেকে তিনি এস এম এস করেছেন। আমাদের এস এম এস করেছেন মাহমুদ শরীফ সাইফ, আমাদের এস এম এস করেছেন অনি, এছাড়াও অনন্যা এস এম এস করেছেন, কামরুল এস এম এস করেছেন, জিল্লু এস এম এস করেছেন, এছাড়া আরো অনেকে এস এম এস করেছেন। আমি সবার এস এম এস আস্তে আস্তে পড়ছি, তবে তার আগে আমাদের যে গেস্ট রয়েছেন তার আরো একটা ঘটনা রয়েছে। আচ্ছা, আপনার নামটা একবার বলবেন।
জি সৈকত,
আপনার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল, মানে আপনার সাথে আপনার জানা আছে এরকম ঘটনা ঘটেছিল, তো আর কি কি হয়েছিল একটু বলবেন।
অ্যাকচুয়ালি আমি তো আগেই বলছি যে আমি হাফিজি পড়ছি,
বুঝতে পেরেছি,
যেখানে আর কি যে প্রতিষ্ঠানটার মধ্যে পড়তাম, তো ওইটা আমাদের মানে দেখার এক চোখে আর কি যেটা হচ্ছে, তো একবার আমরা সবাই ঘুমিয়েছিলাম আর কি বিছানায়, তো একটা সময় যে আমার দুইটা বেড পরে আমার একটা ফ্রেন্ড তার খুব মানে বাথরুম চাপে আর কি, যেটা তো বাথরুম চাপে সে তার পাশের যে বেডে যে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড, তো তাকে সে জাগায় আর কি, যে দোস্ত একটু চল আমার তো একটু বাথরুম চাপছে, তো সে আর কি তার মানে ওই মানে দুই ফ্রেন্ড মিলে তখন আর কি বাথরুমে যায়, তখন এটা আপনার আনুমানিক আড়াইটার দিকে, তো যাওয়ার ফল একটা সময় তো বলতেছে যে দোস্ত তুই তাড়াতাড়ি করিস তো ঘুমে পাইছে মানে ঘুমাইতে হবে, তো বলছে না ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো, তো বাথরুমে ঢুকার পরে অনেকক্ষণ হয়ে গেছে তো কোনো সাড়া শব্দ নাই, তো বাইরে থেকে চিল্লাইতেছে কি রে আর কতক্ষণ দাঁড়াইছি তো অনেকক্ষণ হইল, তো তারপরও দেখে আর কি কোনো সাড়া শব্দ নাই, তো একটা সময় বলতেছে দেখ তুই যদি এখন মানে কথা কথা না বলিস বা না বের হইস তাহলে কিন্তু আর কি আমি উপর দিক দিয়ে তাকাবো, আর আমাদের ওইখানে মানে প্রতিষ্ঠানটার বাথরুমগুলি ছিল আপনার একটা সিরিয়ালে অনেকগুলি বাথরুম ছিল এবং উপর দিক দিয়ে আপনার খোলা ছিল
এটা সাধারণত স্কুল বা এরকম জায়গায় এরকমই থাকে, স্কুল কলেজ
এন্ড আপনার যে দরজাগুলি যেহেতু কাঠের তো ওইখানে পাড়া দিয়ে আপনার উপরে তাকানোর মতন একটা মানে একটা ব্যাপার ছিল আর কি, তো বলতেছে যে তুই তাড়াতাড়ি আর কি বের হন, তাই যে আমি উপর দিক দিয়ে তাকাইতেছি, তো এটা বলার পরে অনেকক্ষণ কেটে গেছে ওর কোনো সাড়া শব্দ নাই, এন্ড ও একটা সময় ও সত্যি সত্যি আর কি ওইখানে পাড়া দিয়ে উপরে তাকায়, আর উপরে তাকানোর ফলে আর কি যেটা হয় আর কি ও আর কি বিকট একটা চিৎকার দেয়,
মানে যে বাইরে ছিল সে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
অস্বাভাবিক যেটা সে ঠিক আসলে
মানে
সহ্য করতে পারেনি, রাইট,
তো এর ফলে সে আর কি চিৎকার দিয়ে আপনার অজ্ঞান হয়ে যায় সেখানে আর কি একদম। তার চিৎকার ফলে আমরা সবাই আর কি ওইখানে দৌড়ে আসি, আমাদের টিচার আমরা সবাই দৌড়ে চলে আসি। তো আয়েশা দেখি যে সে এরকম আর কি পড়ে রয়েছে আর কি।
আচ্ছা,
তো তারপরে তাকে আর কি ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফিরে আপনার একদিন পরে, এই ঘটনার একদিন পরে তার জ্ঞান ফিরে, এর মধ্যে তার কোনো জ্ঞান ফিরে নাই। তো আপনার যেটা হয় যে আমরা কিন্তু জানি না যে আমাদের একটা ফ্রেন্ড এখনো মিস রয়েছে, মিসিং যেটা আর কি।
যে ফ্রেন্ডটা বাইরে ছিল সে যখন তার যখন জ্ঞান ফিরলো তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল।
হ্যাঁ হ্যাঁ সেটাই। তো পরে ও আবার চিৎকার করে বলতেছে যে মানে ওই ফ্রেন্ডটা কোথায় আর কি, নাম
মানে যে ফ্রেন্ডটা ভেতরে ছিল আর কি, যেহেতু নাম বলছি না আমরা এই জন্য গন্ডগোলটা পাচ্ছে। আপনি বলেন যে বাইরে আপনি বরং এইভাবে বলেন যে বাইরের ফ্রেন্ড আর ভেতরের ফ্রেন্ড।
জি জি জি। তো বাইরের ফ্রেন্ডটা আর কি চিৎকার করে বলতেছে যে ও তো এরকম এরকম এখানে রয়েছে। তো পরে আমরা সবাই দৌড়ায় আর কি, মানে টিচার সহকারে আমাদের বড় ভাই যারা ছিল তারা সবাই দৌড়ায় যাই। তো যে আর কি ওই বাথরুমটা ওইভাবে স্টিল ছিল যে আপনার মানে বন্ধ ছিল আর কি, যেটা তো ওইটা পরে ভাঙ্গা হয়। তো ভেঙে যেটা আর কি আমরা দেখি সেটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনার আমাদের ওই ফ্রেন্ড তার মাথা এবং মানে মাথা যেটা সেটা আপনার যে বাথরুমের যে আপনার যে মানে গোল যে ইয়াটা আর কি, বুঝতে পারতেছেন, ওইটার মধ্যে একদম অর্ধেক পর্যন্ত তার মানে মানে উল্টো করে তার অর্ধেক বডি ওইটার মধ্যে একদম মানে ভিতরে ঢুকানো আর কি, এন্ড পা দুটো একদম উল্টো করে মানে রইছে এরকম একটা ব্যাপার আর কি। মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যেটা আর কি মানে কোনো কিছু বলার নাই আসলে।
মানে ব্যাপারটা যদি এখানে থেমে যেত, আমি তো পুরো জিনিসটা জানি, এইরকম ঘটনা দেখা গেল যে ঘটতেই থাকলো এবং আপনাদের সবার চোখের সামনে, এবং এটা এটা এমন কেউ না যে কেউ কোন মানুষের দ্বারা এটা হয়েছে তাহলে তো বুঝতেই পারতেন এবং আপনারা সবাই সেটা জানেন। এবং মানে আপনার কথাগুলো আমি বলছি আর কি, এবং আপনাদের সামনে একবার এই ঘটনাটা ঘটলো সেটা কি বলবেন?
একদম চোখের সামনে, নিজ চোখের সামনে যেটা, আর এটা মানে কোন মানুষের পক্ষে এটা তো পসিবলই না, কোনোদিনই না এটা।
ওকে,
তো এটা মানে কিভাবে যে এটা মানে এক্সপ্লেনেশন আমরা দিব এটা কি কোনো দেখা নাই আর কি যেটা।
আচ্ছা, সেই ঘটনাটা হয়েছিল কোন একটা পুকুরের মধ্যে না?
এরকম আরেকটা ঘটনা আছে যেটা ঘটছিল সেম প্রতিষ্ঠানেই, ওইটাও আমার দেখা, যেটা আর কি ওইটা ঘটছিল আপনার পুকুরের মধ্যে।
আচ্ছা,
তো ওইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা
সেম স্থানে মানে ওইরকম আশেপাশে কোন একটা জায়গায়
আর কি।
আচ্ছা,
তো আমরা ওদিন ছিল বৃহস্পতিবার আর কি। তো বৃহস্পতিবার আর কি আমরা সবাই আর কি গোসল করতেছিলাম তখন দুপুর আর কি। দুপুরে আমাদেরকে যখন নাকি ছুটি দেয় তখন আমরা মানে সবাই, ওটা তো বিশাল বড় একটা পুকুর ছিল, তো মানে সবাই আর কি ঝাপঝুপ দেয় আর কি, মানে খুব মজা টজা করে আর কি পুকুর সাঁতার টাতার কাটে। তো আমরা সবাই সাঁতার কাটতেছিলাম, তো আমাদের সাথে যে আমাদের একটা ফ্রেন্ড ছিল তো সেও আর কি সাঁতার কাটতেছিল আর কি। তো একটা সময় সে আমরা বলতেছি যে আসলে দেখি মানে কে কতক্ষণ ডুব দিয়ে মানে পানি নিচে আর কি থাকতে পারে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো জাস্ট ফান। তো আমরা যখন নাকি মানে ওই ফ্রেন্ড বলতেছে হ্যাঁ আমি অনেকক্ষণ পারবো এরকম, তো সে একটা সময় পরে ডুব দেয়। তো ডুব দেওয়ার পরে অনেকক্ষণ কেটে যায় বাট সে আর উঠতেছে না ওইখান থেকে, ওই স্থান থেকে। তো পরে আমরা বলতেছি কি ব্যাপার, ও তো মানে এতক্ষণ তো থাকার কথা না। তো পরে ও বলতেছে মানে আমরা সাথে বলতেছে যে কি কোন ঝামেলা টামেলা হইলো নাকি। পরে সাথে সাথে আমরা আর কি ওইখানে যারা যারা ছিল বড় ভাই তাদেরকে বললাম যে ব্যাপারটা এরকম হয়েছে। তো বলার পরপরই আপনার মানে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, তারপরও মানে ওকে পাইতেছেন আর কি। তারপর আমরা টিচারদেরকে ব্যাপারটা জানাই, তো টিচাররা আরো বড় মানে আরো যারা ছিল তাদেরকে সবাইকে একদম ওইখানে আর কি খোঁজার জন্য আর কি লাগায় দেয় আর কি। তারপরও আপনার এটা আর কি পাওয়া যাচ্ছে না তাকে আর কি, ওই ফ্রেন্ডটাকে আর কি।
আচ্ছা,
একটা সময় আর কি টিচাররা বাধ্য হয় যে মানে আপনার ফায়ার সার্ভিসকে জানাইতে, এন্ড সেখান থেকে আপনার ডুবুরি আসে আর কি। তো ডুবুরি আসার পরে আপনার যেইখানে ও ডুব দিছে ওইখানে তাকে আর পাওয়া যাইতেছে না। তো ডুবুরির আশেপাশে যে পুকুরটা বিশাল বড় ছিল, তো আপনার ওইখানে আপনার ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি শুরু করে, এন্ড খোঁজাখুঁজির একটা পর্যায়ে তাকে একদম মধ্যে আপনার পাওয়া যায়। এবং সেই ব্যাপারটাও একদম আগেরটার মতনই সেম, যেটা হচ্ছে আপনার তার মাথা উল্টো আর পা দুটো উপরে, তাকে একদম অর্ধেক পর্যন্ত মাটির যেই পুকুরের তলদেশ সেটার মধ্যে একদম ডাবায় রাখা হয়েছে।
আপনি নিশ্চিত যে
এই দুইটা মানে আমাদের চোখের সামনে ঘটনা?
এবং এবং এটা হচ্ছে যে মানে কোন প্যারানর্মাল ব্যাপার সাপার? তবে আপনি আপনি নিজেও বলছিলেন যে আপনি জিন বিশ্বাস করেন, হতেই পারে এরকম না? ওকে, পৃথিবীতে অনেক কিছুই ঘটে এবং আমি জানি না এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা আছে কিনা। আসলে খুবই অদ্ভুত ব্যাপার, কারণ চোখের সামনে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আসলে মেনে নেওয়াটাও অনেক কষ্টকর। যাই হোক, আমার কাছে আরও কিছু ঘটনা রয়েছে, আর আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ড্রাকুলা আমাকে লিখেছেন যে ভীষণ শীতের মাঝে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি ভূত FM শুনছেন এবং তার সঙ্গী তিনি শুনছেন আমার মনে হয় অনেক সাহসী তিনি, মাটির মানুষ রাতের আধারে শীতের মাঝে বসে আছেন তিনি একলা একলা ঘরে এবং শুনছেন রেডিও ফুর্তি এবং ভূত FM। থ্যাংক ইউ। মৌ লিখেছেন যে ভাইয়া আপনারা কেমন আছেন, ডেফিনেটলি আমরা সবাই ভালো আছি। ড্রাকুলা লিখেছেন ফার্স দ্য ডিফারেন্স বিটুইন ভূত অ্যান্ড ভৌতিস্ট। আমি যতদূর জানি মানে অ্যাজ ফার আই নো যে ভূত বলে কিছু আছে কিনা সেটা একেবারেই পুরোপুরি মানে কি বলবো সেটা প্রমাণ করার কিছু নেই বা সেটা নিয়ে কিছু নেই। তবে ভূত বা প্যারানর্মাল যে সমস্ত ব্যাপার স্যাপার, ভূত মানে যেটা যেটা যা যারা এই জিনিসটা ঘটায়, আর আর হচ্ছে ভৌতিস্ট মানে হচ্ছে যারা এই ঘটনাগুলো জানায়। এই দুটোই হচ্ছে পার্থক্য বেসিক্যালি বলা যেতে পারে।
কি কি কি
ফার্স্ট দ্য ডিফারেন্স বিটুইন ভূত অ্যান্ড ভৌতিস্ট?
ভূত অলৌকিক, ভৌতিস্ট লৌকিক।
বাবা চমৎকার চমৎকার। আরো কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তামিম খুলনা থেকে লিখেছেন যে ভৌতিস্ট টিমকে আমরা কবে টিভিতে দেখতে পাবো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আপনাদের কি কোনো অ্যাড আছে যেখানে ভিডিওগুলা পাওয়া যাবে? অ্যাড মানে হচ্ছে অ্যাড্রেস আর কি, আপনাদের কোনো অ্যাড্রেস আছে কিনা যেখানে ভিডিওগুলো পাওয়া যাবে?
না, অ্যাড্রেস কোনো অ্যাড্রেসে ভিডিও পাওয়া যাবে না, একমাত্র ইউটিউবে ভৌতিস্ট লিখলে আমাদের একটা ডেমো আছে সেটা দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো আমরা টিভি প্রোগ্রামে ইউজ করছি, ওটার পরে হয়তো ওগুলো কোথাও পাওয়া যাবে।
ওকে, আর হচ্ছে টুকটুকি তিনি লিখেছেন যে চারটা সুরা, আচ্ছা চারটা কুলের নাম আরেকবার বলতে বলেছেন আমাদের রেজা ভাই আরেকবার।
জি,
চারটা কুলের নাম বলতে বলেছেন আপনি, যে কুল বা সুরা?
আচ্ছা না, বেসিক্যালি এটা আমি শুনেছিলাম ইয়াদের থেকে, আমার সিনিয়রদের থেকে, মুরব্বীদের থেকে। সে হলো চারটা কুল হচ্ছে আপনার সুরা কাফিরুন, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক।
ওকে, সো এই হচ্ছে ঘটনা। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে আচ্ছা আরো অনেকেই আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা, ভৌতিস্টের ব্যাপারটা আমরা সবাই জানলাম, এখন কি আমরা কোন ঘটনায় যাব?
আই থিংক রেজা একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসছে।
ওকে, তো রেজা ভাই প্লিজ।
জি, অ্যাকচুয়ালি ঘটনাটা আমার ঠিক না, আমার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে তাবিবা, সে ধানমন্ডিতে থাকে। তো স্টোরিটা জেনারেট করেছে এবার যে গতকাল আমি চিন্তা করছি যে আমি ভূত FM এ আসবো, আমার কিছু বলার থাকবে না, রাসেল ভাই তখন কি ভাববে আমাকে নিয়ে। তো তখন আমার ফ্রেন্ড তাবিবা আর কি আমার সাথে ছিল, তো সে আমাকে বলতেছিল যে কি চিন্তা করো, তো বললাম এরকম শোতে যাব, কি করা যায় কি। তো বলে আচ্ছা আমাকে নিয়ে বলবো। হ্যাঁ, তো তার বাসা ধানমন্ডি 28 নম্বরে থাকে ও।
আচ্ছা,
তো তার বাসায় আর কি অ্যাপারেন্টলি তাদের বংশধর থেকেই জিন ইনভলভ ছিল অ্যাজ ফার এজ আই নো। সে তুমি যদি শুনতে থাকো তাবিবা প্লিজ, মানে আমাকে পরে বললো যে ভুল করছি, তাতে আমি রাসেল ভাইকে জানাই দিব না।
আচ্ছা,
তো তাদের বাসায় কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটি ঘটে। যেমন সে আমাকে একটা ঘটনা গতকাল বলছিল যে তার বাসায় তার আম্মা আর কি টিভি সিরিয়াল দেখে রাত্রেবেলা 10টার দিকে।
ওকে,
তো তার বাসায় এরকম ছোট ভাই একা পড়াশোনা করতেছে, বাসায় রাত 9:30 বাজে। তো তার রুমটা মনে হয় একটু আলাদা ছিল মেইন ডোরের থেকে।
ওকে,
তো সে পড়াশোনা করতে তো শুনলো যে বাসায় আম্মা টাম্মার আসছে, তো সে আর বের হয় নাই। এবং মানে কিছুক্ষণ পর সেই টিভি সিরিয়ালও শুনলো যে একজন টিভি সিরিয়াল দেখছে, সে সবই শুনছে এন্ড এভরিথিং। 12:30টার সময় তার আম্মা ফোন দিছে তাকে, তো সে রুমে তখন এরকম একটা কিছু ঘটনা, বা 12:30টার সময় সে আম্মার সাথে তার যোগাযোগ হয়েছে তার আম্মার সাথে। তখন দেখলো যে তার বাসা অ্যাকচুয়ালি কেউ ছিল না, 12:30টায় তারা সব তার আম্মারা বাসায় এসেছে। তো তখন সে আর কি একটু অবাক হয়ে আম্মাকে বলছে যে আম্মা তোমরা এতক্ষণ কই ছিলা, মাত্র এই আমরা তো মাত্র বাসায় আসছি, আমরা তো বাইরে ছিলাম। সে কিছুতে এটা বিশ্বাস করছে না, সে বলছে তুমি কি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো এরকম কিছু। তো সবচেয়ে মজার বিষয় তার আম্মা অবাক হয়েছে, নর্মালি তার ছোট ওই ভাইয়াটা সিরিয়াল টিরিয়াল দেখে না। যখন তার আম্মা সিরিয়াল দেখতে রাত্রেবেলা বসছে, তার ভাই সব বলে দিচ্ছে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, কাহিনীগুলি বলছে। তখন তার আম্মা বলল যে তুমি জানো কেমনে, আমি বলতেছি যে তোমরা বাসায় ছিলা কিন্তু তোমরা বলছো তোমরা ছিলা না, এরকম আর কি ঘটনাটা, যে সে শুনেছে তার আম্মা বাসায় আছে সব কিছুই, কিন্তু পরে রাত 12:30 দিকে তার আম্মার অ্যাকচুয়ালি বাসায় এসেছে, বাসা পুরা খালি ছিল, সে
এতক্ষণ সবার সাথে ছিল,
সবার সাথেই ছিল, বাট পরে যখন 12:30 তার আম্মা আসছে তখন সে আর কি মিলাতে পারছে না অ্যাকচুয়ালি কাহিনীটা কি ঘটেছে। এবং আমি যখন এটা শুনেছি যে ওদের বংশধর, আমি অ্যাকচুয়ালি খুব ভয় পেয়েছি যে তার আমার পাশেই ছিল, যে তোমার বংশের সাথে কি আমাকে আবার ধরবে নাকি সেরকম আর কি ব্যাপারটা। এবং এছাড়াও আর কি অনেক রকম, যে তাদের চারতলায় কেউ থাকে না, অথচ চারতলায় তার আওয়াজ শুনে যে মশলা বাড়ছে, মার্বেল খেলা হচ্ছে, লাফালাফি দৌড়াদৌড়ি, চারতলা আর কি তাদের অ্যাবান্ডন। তো আমি এই বিষয়টা জিব্রান ভাইকে বলেছি, অ্যান্ড প্ল্যান করছি একদিন আমি জিব্রান ভাই এন্ড সাকিব ভাই, ইফ হি ইজ অলওয়েজ দ্য ডিবাঙ্কার, যদি কোনো ব্যাখ্যা পায় আমরা যাবই বাসায় আর কি ইনশাল্লাহ।
এই ঘটনাগুলো জিব্রান ভাই কি মনে হয় যে এই ঘটনাগুলো ঘটছে, মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে তো না, যথেষ্ট ইন্টারেস্টিং ঘটনাগুলো, এবং আপনি কি ভাবছেন যে যাচ্ছেন কি আপনারা, বা এরকম চিন্তা ভাবনা করছেন মাথায় কিছু
আছে? ডেফিনেটলি, মানে ইটস অবভিয়াসলি সামথিং টু লুক ইনটু, বাট জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক আগেও শুনেছি যে অনেক বাসায় যে মার্বেল খেলাটা ইজ কোয়াইট আ কমন স্টোরি সব জায়গায়, মানে আই থিঙ্ক উই কেম অ্যাক্রস দিস বোধ হয় কত 6-7 বার 6-7 জন কেস থেকে।
আচ্ছা, না আমার কাছে এখন ওই যে মানে মাঝে মাঝে এরকম মনে হয় যখনই কোনো ঘটনা শুনি বা যা কিছু
কমন থ্রেড থাকে
না থাকে, এবং সাকিব ভাইয়ের কথাটা খুব বেশি মনে পড়ে, যে একটা জিনিস যে ম্যাক্সিমাম জায়গায় যে দেখা যায় যে ভৌতিস্ট মশার কামড় খেয়ে চলে আসছে, এই জিনিস
এটা আমাদের আই হ্যাভ দ্য বিগেস্ট প্রুফ, কারণ আমাকে পাঠানো হয় ভিতরে মশার কামড় খেয়ে
চলে। আমাদের কাছে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনা একটু বলি, যে তখন একজন লিখেছেন যে তখন আমি অনেক ছোট, বয়স 7 কি 8, আমি রাতের বেলা যখন ঘুমাতে যেতাম প্রায় প্রতি রাতে যেটা করতো সেটা হচ্ছে যে তার মাঝে কেউ, তার মনে হয় তার রুমের মাঝে কেউ হাঁটছে, এবং স্পষ্টভাবে শুনতে পেত সেই শব্দটা, খালি পায়ে হাঁটার শব্দ, মারাত্মক ভয় পেত সে। এবং সে বলছে যে সকালে আম্মুকে যখন বলতাম আম্মু বলতো এই সব কিছু না, এভাবেই এভাবেই রাতগুলো কাটতে শুরু করে। একবার একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো, সেটা হচ্ছিল শীতের রাত, এবং তার রুমে ফ্যান বন্ধ ছিল, রুমের ডিম লাইট 2-3 দিন ধরে ফিউজ হয়ে গিয়েছিল, এবং চারপাশ ছিল একদম পুরোপুরি নিশ্চুপ, মানে একদম কোনো ধরনের কোনো সাউন্ড ছিল না। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, এবং তখন সে দেখে, তার দেখে যে হঠাৎ করে মানে প্রচন্ড গরম লাগতে শুরু করে, এটা হচ্ছে শীতের দিনে গরম লাগতে শুরু করে, এমনকি ঘব, তিনি বলছেন যে আমি মানে গরমে ঘুমা মানে ঘেমে গেলাম পুরো, এরকম একটা অবস্থা হলো। এবং এরপরে যা দেখতে পেলেন তা হচ্ছে, প্রথমে দেখে তিনি অবাক হলেন, দেখলেন যে রুমে কেউ একজন ঢুকলো, তার হাতে একটা মোমবাতি, এবং মোমবাতির আলোটাকে আলোটাতে সে হচ্ছে আবছা দেখতে পেল লোকটিকে, এবং তিনি বলেন যে এর আগে সেই লোকটিকে সে কখনো দেখেনি, মোটা সোটা একজন লোক, এবং তার পরনে ছিল কেমন একটা রঙের কাপড়, এটা তিনি বলেছেন, কালো না ছাইও না, মানে কেমন ময়লা টাইপের একটা কাপড়, এরকম ধরনের কাপড় পরা ছিল তার, এবং কাপড়ে কোনো শেপ ছিল না, সারা শরীরে কাপড়টা পেঁচানো ছিল, এবং সেটাই তিনি যেটা দেখেছেন আর কি। এরপর সেটা তিনি তার রুমের মাঝ বরাবর হাঁটতে শুরু করলো, বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়েও থাকলো, এবং কিন্তু তাকে চিনতে পারলো না। এরপর ভয়ে তিনি বললেন যে আমি মুখে কম্বল দিয়ে দীর্ঘ সময় শুয়েছিলাম, প্রায় 15-20 মিনিট পর কম্বল সরিয়ে দেখলাম কেউ নেই, বাট প্রতিদিনের মতো এরকম মানে হাঁটার শব্দ হতে শুরু করলো। সকালে তিনি যেটা করেছিলেন সেদিন, সেটা হচ্ছে তিনি বলেন যে আম্মুকে আমার পাশের মসজিদের বড় ইমামের কাছে, তার আম্মু তাকে নিয়ে যায়, এবং তিনি বলেন যে ভয়ের কিছু নেই, আপনাদের বাড়িতে খারাপ কিছু নেই, যারা আছেন তারা ভালো, তারা আমার পরিচিত, তারা সবসময় শেষ রাতের দিকে দরজার কাছে, দরজার কড়া নেড়ে আমাকে ইবাদতের জন্য জাগিয়ে দেয়, এইটা হচ্ছে ঘটনা। এবং তিনি বলছেন যে আমরা তাদের, আমি তাদের মানা করে দেবো যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এরপর বেশ কিছুদিন তেমন কোনো ভয় পেতেন না তারা, এবং সেই সাউন্ডও বন্ধ হয়ে গিয়েছিল সত্যি সত্যি। তবে তার বেশ কিছু কয়েক বছর পরে যেটা হলো, যে বাসার অন্যরা ভয় পেতে থাকে, যেমন আম্মু, তার আম্মু এবং তার আপু একবার গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতে পেল যে বিছানার পাশে একটা ছোট বাচ্চা সে বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে, এবং ভালো করে দেখার পর লক্ষ্য করলো যে সে হেঁটে হেঁটে সেই রুম থেকে অন্য রুমে চলে যাচ্ছে, এরকম একটা ঘটনা দেখতে পেল। এরপরে দেখা গেল যে হঠাৎ করে তিনি বললেন যে আমি আর আমার ভাইয়া একদিন একই বিছানায় ঘুমাই, এবং একদিন এরকম হলো যে তার ভাইয়া হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং দেখে তার হাত কাঁপছে, এবং তিনিও তার হাত দেখতে পেলেন, এবং হাতে দেখতে পেলেন যে দুইটা কামড়ের চিহ্ন তার হাতে, কামড়ের দাগ ছিল। ভাইয়া ভাইয়া হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে হাতটা দেখলেন যে এরকম কামড়ের একটা দাগ, এবং এর কিছুদিন পরে এই ঘটনা তার আম্মুর সাথেও ঘটলো, এবার কামড়ের দাগ পায়ে। সুতরাং একটা মানুষের একটা পা কামড়ানো আসলে সম্ভব না, নিজে নিজে ঘুমের মধ্যেও কামড়ায়। তো প্রত্যেক প্রকৃত পক্ষে তিনি বলেন যে আমাদের বাসাটা অনেক পুরনো, এটি 71 এর দিকে মানে ওই সময়ের বাড়ি, অনেকেই এই বাড়িতে অনেক কিছু দেখতে পায়। এগুলো বলা ঠিক হবে নাকি আমি কনফিউজ, তাই আপাতত বললাম না। তার নাম হচ্ছে হাসনাত, হ্যাঁ হাসনাত, এবং তিনি নাসিরাবাদ চিটাগং থেকে আমাদের এই ইমেলটি করেছেন।
প্লিজ বলে পাঠান।
হ্যাঁ
নাসিরাবাদ
চিটাগং।
তুমি যে কথাটা বললে না যে অনেকে অনেক কিছু দেখেন, তবে ভূতে গিয়ে মশার কামড় খায়, এটা নিয়ে আমরাও মানে ইনফ্যাক্ট উই হ্যাড লং ডিসকাশন আমাদের যখন আমরা প্রথম শুরু করি, আসলে এরকম স্টোরিজ আমরা অনেক শুনেছি। তারপর আমরা গিয়েছি এসব জায়গায়, গিয়ে ওই মশার কামড়, একটা ছোট তেলাপোকা এসব দেখে খুব ভয় টপিয়ে চলে এসেছি। এটা এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি, এবং সোন ভাই তো এখন আজকে চিটাগং এর উনার শো ছিল, আই ডোন্ট নো, আই এম শিওর সে এখন শুনছে না এটা।
আচ্ছা,
সোন ভাই একটা এসএমএস করেন। আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে যখন এই টাইপের প্যারানর্মাল কিছু হয়, ইটস সামথিং অবভিয়াসলি ইটস এ ম্যাটার অফ কমিউনিকেশন,
ওকে,
তাই না? একটা জিনিস এসে তার প্রেজেন্স ফেল্ট করছে, অথবা বেসিক্যালি তোমাকে ফিল করাচ্ছে যে আমি আসছি, হয় তোমাকে ভয় পাওয়ানোর জন্য করছে, অথবা
কোন ইনফরমেশন
কিছু একটা, মানে দেয়ার ইজ এ কমিউনিকেশন বেসড থিং গোয়িং অন। সো যেহেতু এটা নর্মাল মোডস অফ কমিউনিকেশন থ্রু দিয়ে হয় না, মানে কেউ তো এসে তোমাকে রাসেল তোমার একটা কথা বলতে আসছে না, এভাবে তো কথা বলে
ডেফিনেটলি না।
সো এখানে একটা এক্সট্রিম ওয়েতে কমিউনিকেশন গুলো হয়, এন্ড দ্যাট প্রবাবলি হ্যাজ সামথিং টু ডু উইথ এক একজনের ডিফারেন্ট সাইকোলজি। তোমার সাইকোলজি আমার থেকে ডিফারেন্ট, আমার সাইকোলজি জিব্রান থেকে ডিফারেন্ট,
রাইট?
হ্যাঁ, জিব্রান একটা রেজার থেকে ডিফারেন্ট, রেজারটা মাসুম জিনের, আমাদের সাম জিনের, ওনার থেকে ডিফারেন্ট। সো যখন হয়তো একটা প্রেজেন্স এসে জিব্রানের সাথে কিছু একটা কমিউনিকেট করতে যাবে, হয় ভয় দেখাবে বা হোয়াট এভার, তখন প্রবলি ওর সাইকি যেভাবে মানে ইন্টারপ্রেট করে ওইটাই জিব্রান দেখবে। যেটা হয় যাদের নিজেদের বাসায় এসব হয় এন্ড অল দ্যাট, ওখানে কিন্তু একটা ওরা অনেকদিন ধরে থাকে, ওখানে অনেক টাইম থাকে ওদের সাথে, ওদের সাইকোলজিটা ওই প্রেজেন্সটার বুঝার, ওই জিন বা ওটা ওদের সাথে সে ওইভাবে কমিউনিকেট করে। সো আমরা যখন ওইসব বাসায় পড়ে যাই, উই আর নিউ পিপল, প্লাস আমরা তিনজন একসাথে থাকি, মানে এমন না মানে সবার এক্সপিরিয়েন্স গুলো কিন্তু হয় যখন কেউ এক্সপেক্ট করছে না, তাই না? ঘুম থেকে উঠে দেখলাম বা আমি যে তোমার ফ্রেন্ডের যেটা হলো যে সবসময় আড্ডাটা মারছে, সে তো বুঝে নেয় যে এটা আসলে ওরা না, ফ্যামিলি না, কিন্তু আমরা কিন্তু যাই যে এক্সপেক্টিং এবং অ্যান্টিসিপেটিং যে
বড় একটা মানে ডিফারেন্স সবার সাথে, রাইট?
ওইখানে তখন প্রবলি ওই একটা হয়তো ক্রস কানেকশন হয়ে যায়, যে কারণে আমরা কখনো অন্য মানুষ যে স্টোরিটা আমাদেরকে বলেছে ওইটা আমরা দেখি না। ইনফ্যাক্ট আমরা একবারও কোন ফিজিক্যাল মানে মানুষের মতো দেখতেও কিছু দেখিনি, কোন সাদা কাপড় পরা বা উল্টা হয়ে
যাওয়া কোনো কিছু,
এগুলো আমরা আনফর্চুনেটলি এখনো কিছু দেখিনি। ইনফ্যাক্ট সুমন ভাই যে আমেরিকায় গিয়ে গোস্ট হান্টার্স এর সাথে একটা ইনভেস্টিগেশন করে আসলেন, উনি অনেক কিছুই দেখেছেন কিন্তু কোন ফিজিক্যাল যে মানুষ রূপের কিছু কিন্তু
এই ধরনের কোনো কিছু
দেখেননি। কিন্তু আমাদের যেটা হয়, উইয়ার ভেরি লাকি যে আমাদের যে কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশন হয়েছে ওখানে উই ডিড হ্যাভ সাম কমন এক্সপিরিয়েন্সেস, কিন্তু ওইখানেও আমরা ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাজ ইন
ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেখিনি কোনো
না, দেখছ না মানে মানুষ শেপ কিছু,
মানুষ শেপ আজ পর্যন্ত আমি উই নেভার কেম।
সো এটা এটা একটা ইন্টারেস্টিং আই থিঙ্ক ওয়ে টু লুক এট ইট আর কি,
আমাদের যেমন তুই যেটা বললি যে উই মানে ওরা যে কমিউনিকেট করার চেষ্টা করে টু গেট সাম মেসেজ অর সামথিং অ্যাক্রস, ঠিক না? কিন্তু আমরা যখনই যাই উই নট সলভিং এ কেস বেসিক্যালি, মানে আমরা যে
মাইকে কথা
ইন্টারপ্রেট করছি না যে ওরা কি বলতে চাচ্ছে, উই ওয়েন দেয়ার টু এক্সপিরিয়েন্স ইফ দেয়ার ইজ এনি অ্যাক্টিভিটি অর প্রেজেন্স দেয়ার, সো আমরা ওটাই রেকর্ড করে আনছি। Obviously, if you want to solve a case, it's a different story altogether. How they're trying to communicate with us. So, we're going there, we never do that.
Okay.
We're just there to record that there is something going on and there is a presence.
ওকে, সো আমাদের আমরা হচ্ছে বহুদিন ধরেই সাকিব ভাই একটা একটা অন্তর্দৃষ্টি মানে গতদিন যেরকম হয়েছিল যে অনেক আপনি বলছিলেন যে রেজা ভাই আছে আরো গেস্ট টেস্ট আছে একটা যদি বলবেন এখন বললেও চলবে কিছুক্ষণ পরে বললেও হবে মাঝখানে আমি আরো
আমি সুমন ভাই তো একটা ইনভেস্টিগেশন স্টোরি হাফ ফাঁস করে দিয়েছে আজকে তাহলে আমাদের আরেকটা
আমার কাছে একটা ঘটনা আছে সেটা হচ্ছে তিনি আমাদের এখানে ইনি এসেছিলেন এর আগেও তার নাম হচ্ছে কায়সার রহমানি যিনি কিনা রহনপুরের থেকে এসেছিলেন এবং তিনি আজিজ সুপার মার্কেটে থাকেন তো তিনি একটা ঘটনা বলেছেন ঘটনাটা অন্যরকম তিনি বলছেন আমি যে ঘটনাটা লিখছি তা আমার জীবনের নয় কিন্তু তা আমার খুব পরিচিত মানুষের জীবনে ঘটেছে ঢাকা থেকে অনেক দূরে বাস করায় তারা অনুষ্ঠানে আসতে পারবেন না কিংবা সে আগ্রহও তাদের নেই যেহেতু অন্যের ঘটনা তাই তাদের নাম ও ঠিকানা সঙ্গত কারণে রাখছি না
একদম ভৌতিস প্রোটোকল
সেটাই তবে ভৌতিস টিম যদি তাদের ঘটনার ব্যাপারে আগ্রহী হয় তবে আমি তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো
থ্যাংক ইউ
ওকে তো ঘটনাটি আমার নয় এটা আবারও তিনি বলেছেন এবং তিনি বলছেন আমাদের রহনপুরের একটি সিনেমা হলের এক নাইট গার্ডের ঘটনা এটা এবং আমাদের বাড়ি মসজিদের পাশে হওয়ায় আমি এই ঘটনাটি খুব কাছ থেকে জানতে ও দেখতে পেয়েছি 1997 সালের দিকে রহনপুর একটি স্থানে 15-20টির মতো তাল গাছের সারি ছিল ঠিক তার পেছনে একটা পুকুর ছিল যা এখনো আছে শুধু তাল গাছগুলো সংখ্যায় কমে গেছে ওই সালের কোনো একদিন সিনেমা হলের সেই নাইট গার্ড তার হলের ডিউটি শেষ করে সেই তাল গাছ সংলগ্ন সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন প্রায় রাত 12:30 নাইট গার্ড ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে তাল গাছের নিচে দুজন ছোট বাচ্চা তারা ঝগড়া করছে নাইট গার্ড একটু অবাক হয় এবং এত রাতে এখানে ছোট বাচ্চা কেন আর মারামারি বা করছে কেন তো বাচ্চাগুলো দূর থেকে তাদেরকে বাচ্চার মতো দেখালেও কাছে গিয়ে দেখতে পান তারা যে সবাই বামুন আকৃতির উচ্চতা খুব বেশি হলে 2 ফুট তো তিনি ওই দুই বাচ্চাকে মার দিয়ে সেখান থেকে সরিয়ে দেন নাইট গার্ড বাড়ি চলে যাওয়ার জন্য হাঁটে থাকেন কিছুক্ষণ পরে দেখা যায় দূর থেকে 50-60 জন ছোট ছোট বাচ্চা তার দিকে দৌড়ে আসছে এবং বাচ্চাগুলো তাকে ঘিরে ধরে এবং তাকে মারতে থাকে তারা এত শক্তিশালী ছিল যে তাদের মার খেয়ে নাইট গার্ড বেশ কয়েক হাত দূরে ছিটকে পড়েছিল এবং তার হাত ভেঙে যায় পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় অজ্ঞান হয়ে যায় সে তা যখন জ্ঞান ফিরল তখন সে কথা বলতে পারছিল না অর্থাৎ বোবা হয়ে গিয়েছিল আমাদের বাড়ি মসজিদের পাশে হওয়ায় আমি সকালবেলা দেখলাম তিনি ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নিচ্ছেন আমি ইমাম সাহেব এবং অনেক পরে নাইট গার্ডের কাছ থেকে ঘটনা জানতে পারি মানে তখন সে নিশ্চুপ হয়ে গেছিল একদম কথা বলতে পারছিল না সঙ্গত কারণে এরপরে তিনি বলছেন যে একই গ্রামের নদীর ধারে একটি বাগান দিয়ে প্রায় রাত 12টার দিকে কাজ সেরে ফিরছিল খালেক এটা তার ছদ্মনাম এবং তিনি বলছেন একইভাবে সে সামনে খুব খাটো দুজন মানুষকে দূর থেকে দেখতে পাচ্ছিল এবং বাচ্চাদের মতো তাদেরকে দেখায় খালেক তার পাশ দিয়ে যাবার সময় খাটো মানুষগুলো তার কাছে আসে এবং তার গলা চেপে ধরে খালেক তখন দোয়া পড়তে শুরু করলে মানুষ খাটো মানুষগুলো অদৃশ্য হয়ে যায় এবং তারপর খালেক 2 দিন কথা বলতে পারেনি ঠিক আগে যেরকম এরকম কিছুদিন বোবা হয়েছিল ওরকম একটা অবস্থা আর কি উপরে দুটি ঘটনা যে যে ব্যক্তির সাথে ঘটেছে এবং আরেকজন থেকে মানে একজন থেকে আরেকজন অনেক দূরে থাকেন এবং পেশাগত জীবনেও তারা আলাদা আলাদা পেশায় নিয়োজিত এটা তিনি বলছেন যে আলাদা মানে দুজন দুই ধরনের কাজ করেন এবং তারা দুজনে এখনো আল্লাহর রহমতে সুস্থ মতোই বেঁচে আছেন এই ঘটনায় দুজনের জীবনে ঘটেছে এর কোনো ব্যাখ্যা নিজেও দিতে পারেননি অন্যরাও না মানে তারা কিছু বলতে পারেনি যা রহস্য হয়তো তা কোনোদিনই উদ্ঘাটন হবে না বাচ্চাগুলো আসলে কে কোন জিন ভূত নাকি কোন গ্রহের প্রাণী আমা মানে এই ঘটনাগুলো এই হচ্ছে ঘটনাটা এবং মানে ব্যাপারটা বেশ উইয়ার্ড লেগেছে আমার কাছে ছোট ছোট
এটা খুবই মজা লাগছে শুনে মানে যাদের হয়েছে তাদের মজা লাগেনি গল্প হিসাবে ইটস ভেরি ইউনিক
এবং সবচেয়ে মজার ব্যাপার কি যে এই যে ছোট বামুনের কথা বলছেন এই বামুনের ঘটনাগুলো আমি জানতে পারি আজকে আমি সামহাও মানে এই মেলটা নেয়ার সময় পাইনি এরপর সপ্তাহে নিশ্চয়ই শোনাবো সেটি হচ্ছে যে আমাদের এর আগেও পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু মেল আসে যেটা হচ্ছে স্ট্রিমের মাধ্যমে তারা অনেকে ভূত দেখান
পশ্চিমবঙ্গ থেকে
এক্স্যাক্টলি তো আমাদেরকে উনি SMS করেছিলেন যে তিনি যে শোনেন এটা তারপরে লাস্ট ডেতে তিনি যে SMS টা করলেন সেটা তার বাসা তার ওইখানকার এটা মুর্শিদাবাদের একটা ঘটনা আর কি যেখানে তিনি পড়াশোনা করেন তিনি একজন ইঞ্জিনিয়ার তো তিনি পড়াশোনা করেন এবং ওইখানেও তিনি এই বামুন সংক্রান্ত একটা ঘটনা আমাদেরকে উল্লেখ করেছে যেটা আমি পরে বলবো এবং খুব মানে আশ্চর্যজনক ভাবে মিলে গেছে যে তারাও দেখেছিলেন একটা মহিলা তো আসেই তার সাথে বামুনগুলো আসে তো শুনছেন আমাদেরকে এই মুহূর্তে সো এই ব্যাপারটা খুবই অদ্ভুত এই বামুনের ঘটনাটা আমি 2 জায়গায় জানলাম একটা হচ্ছে এই রহমানি ভাই আমাদের জানলেন আর একটা আমাদের প্রণব সম্ভবত তার নাম তিনি জানিয়েছেন আমাদেরকে
না আমি এই উনার কি অ্যাড্রেস এই নাম্বারটা আমার দিয়েছেন না?
হ্যাঁ সবকিছু দিয়ে দিয়েছেন।
উনার নাম কি?
উনার নাম হচ্ছে কায়সার রহমান।
স্টোরিটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। রাইট নাও আমরা ভূতের শুটিং নিয়ে খুব ব্যস্ত, ওটা শেষ হলেই আপনার সাথে ডেফিনেটলি আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ।
অলরাইট, আর আপনারা যারা আমাদেরকে কষ্ট করে এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে আমি বলি যে আমাদের এসএমএস পাঠাচ্ছেন শাহিন বান্ডা থেকে এবং তিনি আমাদের শো শুনছেন এটা আমাদেরকে জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সাইদ লিখেছেন ঢাকা থেকে যে আমি এমন দুইটা প্লেসের কথা বলতে চাই, পড়তে পারলাম না এসএমএসটা। আচ্ছা আচ্ছা, বলতে চাই, বলতে পারবো যেখানে আপনারা অবভিয়াসলি কিছু দেখতে পাবেন। ওকে, তাহলে আপনি সেই প্লেসে কি ঘটনা আছে সেই ঘটনা যদি আমাদের একটু ইমেল করতেন bhootfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করলে আমরাও খুব খুশি হব এবং আমরা ডেফিনেটলি চেষ্টা করব আপনার কথা মতো সেই জায়গায় পৌঁছে যাওয়ার। আর নওশের আমাদেরকে এসএমএস করেছেন, শারমিন এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আরিফ, এবং আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও নাইম, আমাদের এসএমএস করেছেন ক্রেজি বয় রাজীব, আচ্ছা তিনি দুটো এসএমএস করেছেন আমাদেরকে, ইনফ্যাক্ট তুরাজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সৌরভ, এছাড়াও তিথি, তিথি এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে কেউ একজন এসএমএস করেছেন আমাদেরকে, তারপরে এলভিস বয় আমাদের এসএমএস করেছেন, রাতুল এসএমএস করেছেন, এছাড়া আরো অনেকে অজয় সহ আরো অনেকে এসএমএস করেছেন, ব্লু আই এসএমএস করেছেন, তুবা, তারপরে তিথি, আরো অনেকের এসএমএস আমরা দেখতে পাচ্ছি। সো স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি, আপাতত আমরা সাকিব ভাইয়ের কাছে ঘটনা ফাঁসের সেই ব্যাপারটা জেনে আসবো যে কি হয়েছিল।
আচ্ছা, বেসিক্যালি আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায় মানে রাতে বেলা ঘুমায় গেলে ওর জীবন আর সকাল হয় না।
এটা আবার কি ধরনের,
এটা শুনে লাইক হোয়াট, এটার মানে কি ওর জীবনে সকাল হয় না মানে? সো লাইক হোয়াট দ্য হেল ইজ গোইং অন। সো তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো কারো জায়গায় থাকতো, ওরা জিন টিন পালতো, তারপর থেকে ওই ওর জিল জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি। সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়স বুড়ো বয়সে ভালো মতো মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে ওই উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতেবেলা কিছু হয় না, কিন্তু হঠাৎ হঠাৎ এভরি সে ফাইভ ইয়ার্স ওর সিক্স ইয়ার্স ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তার মানে এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি চারজন পরপর যেটা হয়েছে, টু ওয়েন্ট ব্লাইন্ড ওই রুমে ঘুমিয়ে, আর দুইজন ওয়েন্ট ইনটু কোমা।
ও মাই গড।
সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন টু থ্রি ইয়ার্স মারা গেছে, যে দুজন ব্লাইন্ড হয়ে গেছিল। আর যারা কোমায় গেছিল কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি,
মারা গেছেন তার
না না ওরা মারা যায়নি, ওনারা সুস্থ হয়েছে।
ওকে,
এবং ওটা ওটা শর্ট কোমা, সে একদিনের কোমা বা দুই দিনের কোমা। কোমা থেকে উঠে ওর দুজনই একই ঘটনা বলছে। ঘটনা হচ্ছে যে ক্লিয়ারলি ওদের মনে আছে রাতের বেলা ওরা ঘুমাইতে গেছে, তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আসলে না দেয়ার ইজ এ নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, সেভাবে ওদের ঘুম ভাঙছে। ঘুমিয়ে দেয় ঘুটঘুটে অন্ধকার,
আচ্ছা
ঘুটঘুটে অন্ধকার, একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল সাতটা বাজে না আটটা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক, এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নেই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে সকাল সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নাই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাস থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। সো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না। এইভাবে নাকি সে প্রায় পাঁচ ছ ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি তারপরে দোয়া স্পর্শ করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং, দোয়া দূর পরে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে। ও বাসায় আবার কোনো খাবার টাবার কিছু নেই,
আচ্ছা
নাথিং ইজ দেয়ার, ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন তখন কোমা থেকে উঠছে। এবং যে দুজন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে।
কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা।
ওদের ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায়নি বাট দে ওয়ার ব্লাইন্ড, আর বাকি দুটো কোমায় গেছে বাট দে লিভড।
আচ্ছা,
ব্লাইন্ড হয়নি,
তার মানে তারা বেশি লাকি।
হ্যাঁ, তারা অনেক লাকি। আমরা এই স্টোরি শুনে মানে যে স্টোরিটা বলছি হিজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন শোন ভাই, তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস বিট ডেঞ্জারাস। একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হয়েছে ইন এ স্প্যান অফ 5-6 years, এমন না যে আমরা ওখানে যাবো কিছুটা হবে, এটা কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ার টেকার থাকে, ও আবার বাইরে থাকে, ও ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে।
আচ্ছা,
তো বাসাটা খালি। সো ফাইনালি মানে আমার কাছে তো এসব বিশ্বাস না করা, আমি শোনা এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে এটাকে দাম দেওয়ার জন্য এত যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না। আমাদের তো আমরা আমাদের ক্যামেরা টামা সব ঠিকঠাক করলাম, এসেই হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের তো মাস্টার বেডরুম ছিল, মানে যিনি ওই যে দানা যিনি ওনার রুম ছিল, সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। অন্যান্য ঘরগুলো অত বড় না, ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহাশালা একটু বাইরের দিকে, সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম আর কি।
আচ্ছা,
একটু আউটস্কার্টস। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30 গিয়ে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11 সময় সবকিছু অন করে বসে আসছি। তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে সব ইউজ করতেছি টু ট্রাই টু কমিউনিকেট, যেখানে কিছু আসে নাকি হ্যান ত্যান। তো ওয়েট করছি, ওয়েট করছি, ওয়েট করছি। তো ওয়েট করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, জিনিসটা হচ্ছে যে আই সাডেনলি ওক আপ।
আচ্ছা,
ওকে, এন্ড এক্সাক্টলি আমি যাই বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কখন আমি যাই না।
ও আচ্ছা, আপনি আমার সাথে ঘুমিয়েও গেছেন।
হ্যাঁ, ওয়েট করছি বসে, নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে শর্মা জীবন ওরা ঘুমায় আছে।
ও মাই গড,
যিনি ঘুমায় আছে, দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি তিনজন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, জিব্রান পুরা ব্ল্যাঙ্ক,
জিব্রান সবসময় বুঝতে পারে।
জিব্রান বলে এখানে তো আই ডোন্ট ফিল এনিথিং। তো শুনে ভাই বলে, জিব্রান আমিও কিচ্ছু ফিল করছি না, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? এমন যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, প্রবলি ওখানে উল্টা উল্টা কিছু ছিল, সেই জন্য ঘুমাই গেছি। তো সবাই বলে না, এটা টু মাচ অফ এ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না, আমরা সে ঘুমাই গেছি, এটি আমাদের কাজ হচ্ছে না ঘুমানো।
একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না।
এক্স্যাক্টলি। সো এটা নিয়ে তখন ঘুম থেকে যখন উঠছি, আমরা খুব বেশি কোন ঘুমাই নেই, আমরা সে 11 থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12টা পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘুরে টুরি দেখছি। তো 12টার মধ্যে আমরা 12:30টার দিকে মাইকের কাছে যাই, 12:30টার দিকে প্রবলি ঘুমাই গেছি।
আচ্ছা,
এন্ড উই স্লেপ ফর হাফ এন আওয়ার ম্যাক্স, কিন্তু হাফ এন আওয়ার কিন্তু ওই সিচুয়েশন অনেক
অনেক অনেক অনেক,
ওখানে বিছানা নাই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা। সো ওই চেয়ার টেবিল ওখানে বসে আমরা কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে, ঘুম থেকে উঠলাম, উই লাইক আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি, হঠাৎ করে এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে বাট এখানে হয়েছে, সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্ট ফেলিং।
ও মাই গড,
ক্যামেরার লাইট দেখলাম হালকা টাচ করে ব্লিঙ্ক আউট করলো। শোন বলে, আচ্ছা অসুবিধা নেই, ব্যাক আপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, একটা ব্যাটারি ট্যাটরি গেছে মনে হয়। সো জীবন ব্যাটারি চেঞ্জ করলো, তো ততক্ষণে আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওইটা কি ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই।
আচ্ছা,
আমরা অন্য ক্যামেরা বসে দিচ্ছি, ওইটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো দেখে দিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেলো, পাওয়ার চলে গেলো। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা আর ইউ ফিলিং এনিথিং এন্ড হোয়াট ডিড ইউ সে?
নাথিং,
নাথিং,
অ্যাবসলিউটলি নাথিং,
কিচ্ছু ফিল করতেছে না শোন ভাই, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু করছে।
ও মাই গড,
এটা কি হচ্ছে? বিকজ ইকুইপমেন্ট দুইটা পরপর কেন ফেল করবে? এন্ড আমার দুই যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন? এবং ঘুমাই গেছি আমরা তিনজন, সবচেয়ে আগে আমি উঠছি কেন? মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলের রং। তারপরে দেখলাম যে আমাদের একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নেই। দেন বেসিক্যালি সামথিং ভেরি ড্রামেটিক হ্যাপেন্ড, সেটা হচ্ছে যে ঠাম করে সব অন্ধকার হয়ে গেছে।
আচ্ছা,
পুরো মুভির মতো ঠাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামেটিক লাগে, র্যাশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে দু তিন, আমরা তো লাইট অফ করি, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিট লাইট গুলো কারেন্ট চলে গেছে।
আচ্ছা,
মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার, টাওয়ার গুলো থাকে না, টাওয়ার, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শুনে বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো, এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে, উনি সামহাও টাওয়ার দিয়ে যাচ্ছে, আমি দেখতেছি, বলে লাইটটাকে দেখো। তখন আমি জিমেঙ্গের শোনার পাশে দাঁড়ালাম জানলা, এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে,
চলে যাচ্ছে দূরে।
হ্যাঁ, সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, ইট ওয়াজ বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘে চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবন শুনবো, এগুলো পরে ডিসকাস, আমার মনে হয়েছে কি জীবনে ওই একটাই আলো আছে, ওই আলো চলে গেলো সব শেষ,
মানে ওটাকে ফ্লাইং হবে, মানে চলে যাচ্ছে নাকি
সম্পূর্ণ অন্ধকার। আমরা কিন্তু একজন একজনের দেখতে
পাচ্ছি, ওই তোর বাইরে লাইট দেখা যাচ্ছে না,
এখানে কিন্তু হঠাৎ তখন আমার মনে হচ্ছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনে একমাত্র আলো, ওই আলো যদি চলে যায় ফিনিশড
একদম।
এটা কেন মনে হয় জানি না, আমরা তিনজন ওখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দেখছি যে আলোটা আস্তে 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 করে দূরে চলে গেল, চলে গিয়ে ইট জাস্ট মিশে গেল, বুঝছো, অন্ধকারের সাথে মিশে গেল জিনিসটা।
ওকে,
তারপরে দেয়ার ওয়াজ কমপ্লিট ডার্কনেস। তখন সুমন ভাই সুরা পড়া শুরু করলো, জীবনা সুরা পড়া শুরু করলো, এন্ড উইদিন ওয়াট 30 seconds থিঙ্কিং করে রাস্তা সব আলো চলে আসে।
আপনারা ঠিক মতো জেগেছিলেন আবার নাকি? আবার
তারপর আমরা ওখানে কাট,
একদম
ওই রুমে বসে সকাল দেখা কোন শখ নেই।
আচ্ছা,
ওইখান থেকে তখনই আমার তলপি তলপা ঘুটিয়ে এগুলো কল শুন ভাই আর কি, and we left get up owner oi bhadul kamar boshe je oi room e definitely problem ache then he's like apnar ki pesen amra kichu pai di
mane kintu apnar ki ei jinish ta jeita bolen eta ki video kore dekhano jay na je ki hoyeche
video te jeta asche je
eta ami bolte
bolo
jesus chiki je prothom jeta shakib bolo je off hoye jao অফ হয়ে যাওয়া মানে মুভি দেখি না একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম, করে এক্স্যাক্টলি ওটাই।
চেষ্টা করছি হ্যান ত্যান করে, তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি, হয়ে বসছি এক জায়গায়, বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে। সো সব চাকরি হয়েছে, আমি আমি দেখলাম যে আউট, জাস্ট চোখটা একটু বুঝছি, তারপর দেখি আমার কোনো শ্বাসত নেই, তারপর দেখি জীবন শুন ভাই বলছে যে দেখছেন সাহেব ঘুমাই গেছে, দেখছো ঘুমাই গেলো, বুঝলাম না ইনভেস্টিগেশন এসে ঘুমায় নাকি কেউ, একটু পরে দেখি শুন ভাই চুপ, তারপর দেখি জীবনও জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে, তো তিনজন ঘুম, তারপর দেখছে নাইস 30 মিনিট ফুটেজ আমরা ঘুমাচ্ছি।
এটা
ইনভেস্টিগেশন একটা যেমন বলতে যত মজা দেখাতে আসলে তো মজা না।
আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না। আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেক্টমেন্ট অফ ওখানে কি হয়েছিল আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল। So amra usually we never talk about things that amra camera dhorte parini. Shagira bolche because eta this is one of those things eta hoyeche amader camera dhora porini. Eta bollo bishesh rakhlo kichu koran nei kintu this is it. This is absolutely it.
আবার আই এগ্রি এটা আমরা আবার ওখানে ফেরত যাবো।
আচ্ছা এরকম এবং আমার যেটা মনে হয় যে ওই রুমের মধ্যে কারো থাকা দরকার নেই, শুধু আচ্ছা ক্যামেরাও তো অফ হয়ে যাবে।
সো পাওয়ার ড্রেইনটা ওয়াজ
মানে ওইটাই মানে লাইটটা অবভিয়াসলি টাওয়ার থেকে কোথাও যায়নি, ইট ওয়াজ দেয়ার। মানে রাতে কিন্তু ওই তুমি তো কসবাসে গেছো
অনেকবার,
ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলুশন হয় আর মনে হয় যে তারাগুলো
নড়ছে,
আর তার মাঝখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে স্যার তো আসলেই নড়ছে,
একদমই নড়ছে।
সো ওইখানে কিছু একটা অপটিক্যাল ইলুশন হয়েছিল যেটা আমরা তিনজনই একসাথে ওটা শেয়ার করছি।
ওকে,
আর বাট ওই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং। ওই ওই মানে হঠাৎ সব ডার্ক হয়ে গেল আমাদের তখন মনে হচ্ছিল ওই আলোটা চলে গেলে উইয়ার ফিনিশড। এই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। ফরচুনেটলি ওই আলো চলে যাওয়া কিছুক্ষণ পরে কারণ চলে আসছে
আমি
দেখতে পাচ্ছি যে রাজীব আমাদেরকে লিখেছেন তারও প্রচন্ড ভয় লাগছে। আসলে ব্যাপারটা মানে আমার নিজেরও খুবই 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 অন্যরকম লেগেছে ব্যাপারটা। আমাদেরকে তাজবি লিখেছেন যে আচ্ছা ভূত এফএম কখন শেষ হবে, আমি ঘুমাবো, আচ্ছা আর বেশিক্ষণ কষ্ট দিতে হবে না, কষ্ট করাবো না আপনাদেরকে, কিন্তু সবাই কি এটা চান যে ভূত এফএম এখনই শেষ হয়ে যাক, যদি চান তাহলে শেষ করা যায় এখনই। ব্লাইন্ড ডেভিল লিখেছেন সাকিব ভাইয়ের এই স্টোরিটা শোনার পরে ঘুম আসবে কিনা জানি না, বাট ঘুমানো উচিত। সো আমার মনে হচ্ছে হ্যাঁ সেটাই ঘুমানো উচিত। আচ্ছা এবং একজন জিজ্ঞেস করেছিলেন যে সাকিব ভাই আমার নাম লেখেননি, আপনাদের মোবাইলটা কি চেক করেছিলেন সময় মোবাইলে কোন লাইট টাইট কিছু ছিল কিনা, এরকম বিষয় দেখাচ্ছিলেন কিনা?
মোবাইলের লাইট ওয়াজ নট ওয়ার্কিং, ভিডিও লাইট ওয়াজ নট ওয়ার্কিং,
টর্চ
লাইট ওয়াজ নট ওয়ার্কিং। এবং এটা ইজ কমন, মানে আমাদের এটা বেশ কয়েকবার হয়েছে।
ওকে,
পাওয়ার ড্রিং একদম।
পরে যেটা হয়েছে যে কমপ্লিট ডার্কনেস,
এটা 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 খুবই
এটা মানে ওটার সাথে এটা এটা জীবন হয়নি।
আর আইটি সময় সে কি পাওয়ার ফিরত আসে, মানে আমাদের ইকুইপমেন্ট কাজ করে
অদ্ভুত ব্যাপার যে
আমার যখন ড্রেন হয়ে যায় একদম শেষ, মানে একদম উই নো ইটস গন, কিন্তু যখন ইলেকট্রিসিটি ফিরত আসছে আমার মানে আমাদের টর্চটা ফিরত আসে, আমাদের ভৌতিস্টের ফার্স্ট ইনস্টিটিউট সবার কাছে এখনো এভরিবডি হ্যাজ এ টর্চ নো ম্যাটার ওয়্যার উই গো, নর্মাল সিচুয়েশন আমাদের কিরিং এর সাথে। সো দ্যাট ওয়াজ উইয়ার্ড, কারণ সাকিবের লাইটটা নেভার ফেলস।
সেটাই। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, একটা গানের একটা বিরতিতে যাব, এর মাঝখানে আপনি যদি SMS করতে চান শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা SMS মানে বড় করে ঘটনা জানাতে চান এবং অনেকে হয়তো অপেক্ষা করছেন যে আপনার ঘটনা যেন পড়ে শোনানো হয় বা আপনি যেন স্টুডিওতে এসে সবার সাথে লাইভ এই ঘটনাটা শেয়ার করতে পারেন, তাদেরকে বলবো ভূত FM BHOOT ভূত FM @radiofurti.fm RADIOFURTI radiofurti.fm। এখানে SMS করে আমাদের ইমেল করে আপনাদের ডিটেল ঘটনাটা জানাতে পারেন এবং অবশ্যই আপনার নাম ঠিকানা এন্ড ফোন নাম্বার জানাতে ভুলবেন না। স্টেট ইন রেডিও ফুর্তি, একটা গানের পরে ফিরে আসছি আবারও।
Yeah.
ফুলো মনে ও কে 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 ওখানে
দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং চলছে ভূত এফএম। আর ভূত এফএম এ আমরা একটার পর একটা আপনাদের দারুণ দারুণ সব এসএমএস পাচ্ছি এবং এসএমএস এ আপনারা জানিয়ে দিচ্ছেন আপনাদের অনুভূতি, কথাগুলো আরো ভালো হয় যে আপনারা যদি আরেকটু ডিটেল আমাদেরকে জানাতে পারেন। যারা জানাতে চান, খুলনা থেকে তারেক লিখেছেন যে আপনাদের টিভি শো কবে শুরু হবে সেটা ভৌতিস টিম আরো একবার আপনাদের জানিয়ে দিবে অনুষ্ঠানের শেষে। আমাদেরকে প্রেতাত্মা তিনি এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন ডিউক অ্যান্ড রূপা খুলনা থেকে এবং তারা ফার্স্ট এস এম এস করলেন আজকে রাত্রে। জাকির আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন যে শিখঘাট থেকে তিনি বলছেন। আচ্ছা, আমাদেরকে এস এম এস করেছেন উর্মিলা, উর্মিলা এস এম এস করে বলেছেন যে আপনাদের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, সেটাই, মানে সেই যে আমরা চেষ্টা করি ইন্টারেস্টিং ঘটনাগুলো আপনাদের নিয়ে আস আপনাদের সামনে নিয়ে আসার জন্য, এবং আরো ইন্টারেস্টিং হবে যদি আপনাদের কাছ থেকে আমরা সেরকম ঘটনা পাই, ইন্টারেস্টিং ঘটনাগুলো যদি পাই। আমরা খুবই ইগারলি ওয়েট করি আপনাদের কাছ থেকে ভালো কিছু জানবো এবং সেরকম মানে কি বলবো যেগুলো শুনে একদম শিউরে উঠবো আমরা সবাই, সেরকম কিছু আপনাদের কাছে জানবো। আর সেই জন্যই আপনাদের বেশি বেশি করে আমাদের জানিয়ে দিতে হবে ঘটনাগুলো। সো মানে আপনাদের ছাড়া যদি আপনারা যদি আমাদের সাথে ঘটনা শেয়ার না করেন, তাহলে আসলে আমাদের কোথাও মানে আপনাদেরকে ভালো কোনো কিছু দেওয়ার তো আসলে কিছু নাই, আপনাদের কাছ থেকে আমরা পাই। সো আপনারা অনেক বড় একটা পার্ট আমাদের শো এবং শোর জন্য, আমাদের ভূত এফএম এর জন্য, এবং আপনারা গল্প বা আপনারা ঘটনাগুলো আমাদের জানান বলেই এটা রান করছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং আমার কাছে একটা ঘটনা এখনো দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না যে ঘটনা কি ব্যাখ্যা দিব। আমার কাছে একদম পুরোপুরি আমি বলবো যে অনেকটাই রূপকথার মতো লেগেছে। সেটা হচ্ছে যে আমাদেরকে লিখেছেন যে প্রথমে আপনাকে থ্যাংক ইউ আমাদের ইমেল পড়ার জন্য, আমি গত সপ্তাহে ফয়েজ লেকের কিছু ঘটনা শুনেছি, তবে আমার কাছে এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা আছে। হ্যাঁ, ফয়েজ লেক নিয়ে গত সপ্তাহে অনেকেই অনেক কিছু শুনতে চেয়েছিলেন আমাদের কাছে এবং ফয়েজ লেক নিয়ে এখনো অনেকেই অনেক কিছু লিখছেন। তো তিনি লিখেছেন যে আমি কিছুদিন আগে ফয়েজ লেকে আমার এক কাজিনের সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ হাঁটলাম, ঘুরলাম, খেলাম এবং তারপর একটা বোট ভাড়া করে খেলাম এবং তারা তিনটা দিকে গিয়েছিলেন এখানে। এবং তিনি বলছেন যে তখন বাজে পাঁচটা বেজে গেছে, এই সময় তারা বললো যে আমার কাজিন বলল চলো ওহি আমরা একটা বোট নিয়ে একটা বোট ভাড়া করে একটু ঘুরে আসি। আমিও রাজি হলাম, কিন্তু জানতাম না যে আমার এই রাজি হওয়ার পেছনে অনেক বড় একটা ঘটনা অপেক্ষা করছে। এবং তিনি বলছেন যে আমি আর আমার কাজিন বোট নিয়ে বোটে উঠলাম, সঙ্গে আমরা কোনো বোটম্যান নিই নাই। একটা জায়গা আছে যেখানে একটা 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 সাইনবোর্ডে লেখা আছে যে ডেঞ্জারাস জোন। আমি জানি যেহেতু আমি রিসেন্টলি জানি, যেহেতু আমি জানি না যে এরকম কোনো কিছু লেখা আছে কিনা বা প্রবেশ নিষেধ এরকম কিছু লেখা আছে কিনা। যাই হোক, তারা দুজন মিলে সেই জায়গাটা ঢুকে পড়েছিলেন এবং ঢুকে পড়ার পর আমি খুব ছোট করে যদি বলতে চাই তাহলে ঘটনাটা এরকম ঘটেছিল যে কিছুক্ষণ পরে একজন আরেকজনকে হারিয়ে ফেলেন। এবং যেটা হয় সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের একজন আরেকজনকে হারিয়ে ফেলেন এবং তিনি বলছেন যে কিভাবে খুঁজে পাচ্ছেন না। এবং আচ্ছা, প্রথমে তিনি যেতে চাননি আসলে যে ওই জায়গাটায় যাবেন কিনা, যে ওই যেখানে সাইনবোর্ড আছে তার ভেতরে ঢুকবেন কিনা। কিন্তু তার কাজিন তাকে এত ধমকাতে শুরু করলো, তিনি বলছেন যে আমাকে একটা ধমক দিয়ে বললো যে আরে তুই চুপ থাক, একটা কথাও বলবি না, আমি আজকে ঠিক করছি, আমি দেখবই এখানে কি আছে, মানে সেই ভয়ঙ্কর জায়গাটা কি আছে এটা দেখার জন্য তারা খুব উৎসাহিত হলেন। এবং তিনি বলছেন যে সেই এমনিই আমরা আসছি। তো সবাই মিলে তারা দুজন মিলে মানে সবাই না তো তারা দুজন মিলে ওখানে গেলেন এবং অনেক ছোট ছোট দ্বীপের মতো সেখানে অনেকগুলো টিলা আছে। তিনি বলছেন যে আমরা ওটার একটাতে গিয়ে বোট রাখলাম, সেই টিলাতে দেখতে সেই টিলাটা দেখতে গেলাম। এদিকে ঘোরাঘুরি করতে করতে আমরা হঠাৎ দেখলাম যে আমার কাজিন নাই, মানে একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন এবং হঠাৎ তিনি হচ্ছে গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং আস্তে আস্তে উঠলেন, কারণ বুকে ব্যথা পেয়েছিলেন তিনি প্রচন্ড। এবং সোজা হয়ে দাঁড়ানোর পর দেখলেন যে ষোলো সতেরো বছর বয়সের একজন মেয়ে তার দিকে দাঁড়িয়ে আছে এবং তিনি খুবই ভয় পেলেন মেয়েটাকে দেখে। তো তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কে? মেয়েটা জবাব দিল যে নাম জানতে হবে না, আপনি ব্যথা পেয়েছেন এদিকে মানে এদিকে আসেন। তো এই কথা শুনে সে আর সেদিকে না গিয়ে দৌড়ে ভয়ে পালিয়ে গিয়েছিল এবং অনেক দূরে চলে গিয়েছিল। এবং তিনি বলছেন যে এ কথা শুনে আমি ঘুরে গিয়ে প্রচন্ড জোরে একটা দৌড় দিলাম এবং দৌড়াতে দৌড়াতে আমরা যেখান থেকে যেখানে বোট রেখে এসেছিলাম সেখানে তিনি গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে বোট নেই এবং কিছুক্ষণ পরে এরকম ভাবে বোট খোঁজাখুঁজি কাজিনকে খোঁজাখুঁজির পরে দুজনে দেখা হলো এবং দুজনেই দুজনকে দেখে খুব চমকে গেল এবং দুজন বলল যে কোথায় হারিয়ে গিয়েছিলে। ঠিক একইভাবে তার কাজিন বলল যে তুমি বা কোথায় হারিয়ে গিয়েছিলে, আমি তো তোমাকে এতক্ষণ ধরে খুঁজছি এবং সে বলল যে আমি তোমাকে এতক্ষণ ধরে খুঁজছি। ঠিক লাস্ট উইকে আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম ভৌতিক টিমের কাছ থেকে, ইনফ্যাক্ট যে এরকম হারিয়ে গিয়েছিল একটা জায়গায় এবং তারা দুজন মিলে বলল যে আমরা তো মানে বোট খুঁজে পাচ্ছি না এবং তারা দেখতে গেল যে যেখানে বোটটা রেখেছিল সেখানে সত্যিই কোনো বোট নেই এবং একেবারেই কোনো বোট নেই। তো কিছু করার নেই আসলে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আবার আচ্ছা। এবং তিনি দেখলেন যে আচ্ছা, তিনি বলেন যে আচ্ছা যাই হোক তো বোট নেই। এই 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 বোট খোঁজাখুঁজির একটা পর্যায়ে তারা দেখলো যে তারা আবারও পিছন ঘুরে এদিকে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজির পরে দুজনেই আবার ঠিক একই সাথে সেই মেয়েটাকে দেখতে পেল যে মেয়েটা ওই জায়গাটায় ছিল এবং এ সময় বলল যে একটা শব্দ শুনে পিছনে তাকালাম এবং দেখলাম যে সেই মেয়েটা যাকে আমি একটু আগে দেখেছিলাম। আমি তখন মানে পুরোপুরি অবাক, মেয়েটা বলল আর আসবেন না, এটা খারাপ জায়গা, আপনারা চলে যান বলে মেয়েটা অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। আমরা তার পিছু নেওয়ার সাহসও পেলাম না, পিছনে ফিরে আমি আর নিয়াজ চোখকে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, দেখি বোটটা আগের জায়গায় আছে এবং তারা সেই বোটটাই করে ফিরে এসেছিল। এই ঘটনা কোনো ব্যাখ্যা জানেন না, ঘটনাটা একেবারেই মানে কি বলবো যে আমার কাছে রূপকথার মতন লেগেছে। আর অন্য তিনি আমাদের স্টুডিওতে আসতে পারেননি, আমি জানি না যে এই ব্যাখ্যাটা আপনাদের আপনাদের কাছে কি ব্যাখ্যা দিবেন আপনারা এইটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে আমরা আরো একটা ঘটনা পেয়েছি এবং যে ঘটনাটা ঘটেছিল 2005 সালে সেই 15th বার্থডে তার, এবং বার্থডে উপলক্ষে তার আম্মু তার বাসায় পার্টি দিলেন এবং তারা যখন সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলেন তখন তার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের নাম ছিল তুহিন। আচ্ছা এই ঘটনাটা আমরা অবশ্য শুনেছি, আমি আবার সেই ঘটনাটা পড়তে নিয়েছিলাম। এছাড়াও আমাদেরকে আশিফ আমাদেরকে SMS করেছেন এবং আশিফ আমাদেরকে বলছেন তার দাদার বাড়ি হচ্ছে ল্যাঙ্গুটিয়া। আচ্ছা, এবং তিনি লাস্ট সামারে যখন দাদা বাড়ি গিয়েছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল এবং তিনি বলছেন যে তাই আমি আমার কাজিন বালিশ নিয়ে একটু দূরে নদীর পাড়ে তারা শুতে গিয়েছিলেন এবং 4-5 জন লোক সেখানে, এবং তিনি বলছেন যে আমরা যাওয়ার পর দেখি আরো 4-5 জন লোক সেখানে আছে, তারাও ঘুমাতে আসছে। রাত 1:30 হবে, এরকম সময় সবাই ঘুমিয়ে গেছে, আমরাও ঘুম। রাত 3টায় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং তিনি পাশ ফিরে দেখেন যে তার কাজিনটা কেউ নেই, তিনি একা সেখানে শুয়ে আছেন। এবং সেই সময় একজন মহিলা আসে, সেই মহিলা এসে বলে যে আচ্ছা আপনি এখানে একা শুয়ে আছেন, আপনার সাথে যে সমস্ত লোকজন ছিল তারা তো সবাই আমার বাসায় শুতে গেছে, চাইলে আপনিও আসতে পারেন। তো সে বলল যে চলুন, সে তো একদমই নতুন সেই জায়গাতে, এবং সে বলল যে চলেন তাহলে যাই, আমিও যাই। এবং কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন যে মানে কিছু দূর যাওয়ার পরে তিনি বললেন যে তার আচ্ছা আচ্ছা তিনি দেখলেন যে আমি মহিলার মুখের দিকে একবার তাকিয়ে দেখলাম এবং তাকে আচ্ছা তাকিয়ে দেখলাম আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমি মহিলার ওই মুখের দিকে একবার তাকিয়ে রাগ সামলে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা আমার পাশে পাশে হাঁটা শুরু করলো, হঠাৎ সে আমার হাত ধরল, তার হাতটা খুব ঠান্ডা ছিল, আমি তার দিকে তাকিয়েই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এসেছিল এবং তিনি জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায়, সে কোনো উত্তর দিল না। আমি একটু ভয় পেলাম, হঠাৎ একটা কুকুর ডাক দিল এবং সাথে সাথে মহিলা যেটা করলো সেটা হচ্ছে প্রচন্ড ধাক্কা দিল তাকে এবং ধাক্কা দেওয়ার পরে সে ওখানে পড়ে গিয়েছিল একটা জমির মধ্যে। এবং তারও কিছুক্ষণ পরে হঠাৎ দেখে যে তার কাজিনরা সবাই টর্চ লাইট নিয়ে তার কাজিনরা এবং 4 জন লোক হাঁপাতে হাঁপাতে তার কাছে আসলো এবং বলল যে তুই এখানে কি করছিস। তখন বলল যে আমি এখানে কি করছি মানে তোরা তো, আমি ঘুম থেকে উঠে দেখলাম যে তোরা কেউ নাই এবং আমি ভাবলাম যে তোরা কোথায় গেছিস, তো তোদেরকে খুঁজতে হঠাৎ করে এই সময় একটা মহিলা এসে আমাকে বলল যে এরকম এরকম তোরা নাকি ওখানে ঘুমাতে গেছিস। না তুই তো, আমরা তো ঘুম থেকে হঠাৎ করে তো মানে পড়ে যাওয়া শুনে তারা এসছে, এবং আমরা তো ঘুম থেকে উঠে দেখছি তোরা নাই, তুই নাই আমাদের কাছে। তো এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল যে ও দেখেছে যে এরা নাই এবং তিনি বলছেন যে তুই এতদূর, ওরা উল্টে প্রশ্ন করে তুই এতদূর আসলি কি করে এবং এখানে কিভাবে আসলি, এবং তিনি বলেন যে গায়ে মাটি কেন, এই সমস্ত প্রশ্ন করছেন। এবং তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোরা কোথায় ছিলি, ওরা বলল কেন আমরা তো নদীর পাড়েই শুয়েছিলাম, হঠাৎ দেখি তুই নাই, মানে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল। তখন আমি সব বুঝতে পারলাম এন্ড দেখলাম যে আমি প্রায় 6 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, মানে এর মধ্যে 6 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে এসেছেন। বাট এত তাড়াতাড়ি এত দূর আসার পরেও তিনি একটুও হাঁপাননি এবং তখন আর দেরি না করে সোজা তারা তিনি বাড়ি চলে গিয়েছিলেন এবং ঘুম থেকে উঠেই তিনি বরিশাল চলে আসেন, সেই গ্রাম থেকে সরাসরি চলে আসেন বরিশালে। এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে ইনফ্যাক্ট নেই। যাই হোক, আমাকে আপনারা যারা এতক্ষণ ধরে এস এম এস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এস এম এস এখনো করেননি তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এস এম এস করেছেন রেনেসা ময়মনসিং থেকে এবং রেনেসা বলেছেন যে আচ্ছা তিনি ভূত এফ এম কোন একটা কারণে শুনতে পাচ্ছেন না। ওকে, নাদিয়া লিখেছেন সিলেট থেকে আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন আচ্ছা আমাদেরকে এস এম এস করেছেন আমিনা তিনি বলেছেন যে আমাদের পরিচিত 15 আচ্ছা পাড়া হাফেজ ছিল, তখন একদিন তাকে বাথরুমের জিন শিকল দিয়ে আচ্ছা জিন শিকল দিয়ে পিটিয়েছিল, এরকম একটা কথা তিনি বলেছেন আর কি। জুবায়ের লিখেছেন যে সাকিব ভাই জিব্রান ভাই আমি যেতে চাই আপনাদের সাথে, সিরিয়াসলি টেলিং। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এত ইজি কিছু না, কিন্তু যে সমস্ত কাজগুলো ভৌতিস্ট করছে সেগুলো এত ইজি কিছু না এবং এটা খুব মানে শখের কাজও কিন্তু না। আর আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা আপনি নেবার আগে আরো বেশি ভালোভাবে ভাবা উচিত। মিরাজ লিখেছে নারায়ণগঞ্জ থেকে যে তোমাদের শুনছি, খুবই ভয় পাচ্ছি তবু শুনছি। ওকে, স্টে টিউনড, আমি শুধু এটুকু বলবো। তানজিল লিখেছেন যে তিনি ভূত এফ এম এর একজন ট্যুর মেম্বার হতে চান। আচ্ছা, আপনার যদি কোনো স্টোরি থাকে ডেফিনেটলি আপনি আমাদের এখানে এসে সেটা শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফ এম অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম আপনাকে এস এম এস করতে হবে এবং এস এম এস করে আপনাদেরকে জানিতে হবে আপনার ঘটনাগুলো। আর এছাড়া আমাকে এস এম এস করেছেন মারিহা এবং মারিহা বলেছেন ভাইয়া হাউ আর ইউ, আমি তো সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকে। এবং তিনি বলছেন দিস ইজ মাই ফার্স্ট এস এম এস, থ্যাংক ইউ আমাদের প্রথম এস এম এস টা পাঠিয়ে দেওয়ার জন্য। অরিন লিখেছেন যে যে সমস্ত ঘটনাগুলো তিনি জানছেন সেই ঘটনাগুলো তার কাছে অ্যামেজিং লাগছে, হরিবল লাগছে এবং অবভিয়াসলি তিনি বলছেন যে এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে আরো দারুণ দারুণ ঘটনা আপনাদের জন্য এখনো অপেক্ষা করছে এবং সেই জন্য আপনাদের কাছ থেকে বেশি বেশি করে আমরা ইমেল চাই এবং ইমেলে অবশ্যই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার জানাতে ভুলবেন না এবং আপনারা যে সরাসরি যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যদি আসতে পারেন সেটা সেই ব্যাপারটাকে, তাহলে তো খুবই ভালো এবং সেটা উল্লেখ করে দিলে আরো বেশি ভালো হয়। অনুপ লিখেছেন যে ভূত এফ এম এর গল্প এক্সপিরিয়েন্স আমি পড়তে পারলাম না এস এম এস, তার আগে চলে গেল। এছাড়া আমাকে এস এম এস করেছেন মিম, আমাকে এস এম এস করেছেন ডেঞ্জার বয় এস এম এস করে বলছেন ভাইয়া আজকের ভূত এফ এম বন্ধ করো না, না না আজকে সামনে অনেকেরই পরীক্ষা, অনেকে পরীক্ষার সময় শুনছেন, সো খুব বেশিক্ষণ হয়তো আর টানা যাবে না। রাহি লিখেছেন যে আজ রাতে ঘুমাবো কি করে, ওকে সো আজ রাতে ঘুমাবো কি করে, এই প্রশ্নটা আমারও এই প্রশ্ন যে আজকে রাত্রে কিভাবে ঘুমাবো। এছাড়াও আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আমাকে এস এম এস করেছেন শিবা এস এম এস করে বলেছেন যে তিনি অনেক পছন্দ করছেন এই প্রোগ্রামটি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং আমাদেরকে এস এম এস করেছেন হিয়া এস এম এস করে বলেছেন ভাই এত ভয় লাগছে কেন, সো আমি আসলে সত্যি যাই না যে এত কেন ভয় লাগছে। দোলা আমাদের এস এম এস করেছেন, আমার মনে হয় এই গল্পগুলো খুব এক্সেপশনাল এই জন্যই, দোলা আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে এবং দোলা আমাদেরকে বলেছেন যে একদিন রাতে তিনি মেঝেতে ঘুমাচ্ছেন, মানে একটা গল্প তিনি বা একটা ঘটনা তিনি বলতে চাচ্ছেন। আমি বলবো যে ঘটনা যদি আপনি বলতে চান তাহলে আপনি ইমেল করেন আমাদেরকে ভূত এফ এম রেডিও ফুতি ডট এফ এম, এখানে আপনি ইমেল করতে পারেন। যাই হোক, আমরা জিব্রান ভাইয়ের কাছে এবং সাকিব ভাই আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন কিছু আবার শোনার জন্য। আমার যেটা মনে হয় যে অনেকে ইনফ্যাক্ট জিজ্ঞেস করছিলেন যে তারা আপনাদের ট্যুর মেম্বার হতে পারেন কিনা, তারা জয়েন করতে পারেন কিনা। আমি যেটুকু বলেছি সেটা হচ্ছে যে এটা খুব ইজি কিছু না, মানে এটা শখের কিছু না। এটা
আমি যে ইনভেস্টিগেশনের কথা বললাম, এটা আমরা তো অনেক কিছু এক্সপেক্ট করে যাই, এর জন্য আমাদের কারো কোনো এক্সট্রিম রিয়াকশন হয়নি।
সেটাই
হয়তো আমরা যদি ওখানে অরিজিনাল যে চারজনের ঘটনা বললাম যে দুজন কোমায় চলে গিয়েছিলেন, দুজন ব্লাইন্ড হয়ে মারা গেছেন, হয়তো আমরা ওখানে নর্মালি যদি থাকতে যেতাম হয়তো আমাদেরও ওইরকম কিছু হতে পারত।
সেটাই সেটাই
ফর এক্সাম্পল আমরা ওই ঘুম থেকে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠেই কিন্তু আমরা টোটালি অ্যালার্ট হয়ে গেছি, তখন উই নিউ সামথিং ওয়াজ রং এন্ড উই আর রেডি ফর সামথিং, কি আসবে জানি না বাট কিছু আসলে আমরা রেডি আছি যে ঘুরে তুলব। সো এইগুলা কিন্তু এক্সপিরিয়েন্স এর ব্যাপার, সো ডেঞ্জারটা অলওয়েজ থাকে, উচিত যে বললাম না, তারপরে তুমি বললা তারপরে কি হলো, আমি বললাম প্যাকেট আপ ওয়ার আউট, আমরা ওখানে থাকি না বিকজ জীবনে আমরা কোন সিচুয়েশন পড়ি না যেখানে ও কিছু জিব্রান কিছু ফিল করছে না, শর্মা কিছু ফিল করছে না, থিংস আর গোয়িং রং, আমরা তখনই বুঝে গেছি দিস ইজ ওয়ে বিয়ন্ড আমাদের ক্যাপাসিটি,
রাইট
রাইট ওয়ে বিয়ন্ড আর ক্যাপাসিটি। এবং এটা বোঝার সাথে সাথে যেই ইলেকট্রিসিটি ফিরত আসছে আমরা দেখ মানে একটু নর্মাল লাগছে, তখনই আমরা ওখান থেকে পালাইছি।
থ্যাংক গড আমাদের রিয়েলাইজেশনটা ছিল।
এইটা আমি বলছি এই কারণে যে এই জন্যই আমরা বেঁচে আছি, হয়তো
হয়তো
হয়তো এই জন্যই বেঁচে আছি। আর বিদেশে যেটা গোস্ট হান্টার যেটা করে, ওরা এভরি ইয়ার এরকম ট্যুর অর্গানাইজ করে, ওদের সাথে লোকজন যায় ইনভেস্টিগেট করে। সো আমরা এখনো ওই ক্যালিবারে যেতে পারিনি, মানে আমরা ওরা যেমন অনেক কিছু শিখছে যে আচ্ছা এই জায়গাটা এই জিনিস হবে, এর বেশি কিছু হবে না বা এটা হলে আমরা এটা করতে পারবো। আমরা এখনো ওই আমরা নিজেদেরটা আস্তে আস্তে শিখছি, নিজেদের গাইডলাইনই আমরা আস্তে আস্তে শিখছি। যখন ইনশাল্লাহ ইন এ ফিউ মান্থস আমরা টোটালি শিওর হয়ে যাবো যে ওকে দিস ইজ হাউ
দ্যাট 4 ইয়ার্স 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স,
ওটা তো 6 বছর এক্সপেরিয়েন্স, 2004 থেকে করছে, সো আমাদের ওইভাবে 1.5 বছর এক্সপেরিয়েন্স। সো আমরা আরেকটু শক্ত হলে আমরা উইল ডেফিনেটলি থ্রু ভূত এফ এম থ্রু ভূত ইস্ট উইল ইনভাইট পিপল।
আমরা তো খুব উৎসাহী হয়ে যাবো এবং আমরা সেটা করবো, আমরা যেটা করতে চাই আসলে ইনফ্যাক্ট মানে ইন ফিউচার আমরা যেটা করতে চাই একসাথে হয়তো ওখান থেকে লাইভ কিছু করতে পারি। সো আমাদের মনে হয় আজকে শেষ করাই ভালো, না কোন আর কোন ধরনের কোন ঘটনা টনা আজকে কি শুনবো নাকি আমরা ক্রিপটিক ফেটের একটা গান শুনবো। আমাদের যেটা বলতে হচ্ছে ক্রিপটিক ফেটের নতুন অ্যালবামের যে গানগুলো মানে আপকামিং যে অ্যালবামের যে গানগুলো সেই গানগুলো একটা গান শুনি, আপনি কোনটা সাজেস্ট করবেন বলেন দুটোর মধ্যে কোনটা শোনা যেতে পারে? আমাদের ভূত বাবা অনেকের নাম চেঞ্জ হয়ে গেছে, অনেকের নাম অনেক ধরনের চেঞ্জ হয়ে গেছে, কেউ বলছেন যে ড্রাকুলা নাম রেখেছেন, কেউ নাম রেখেছেন হচ্ছে লুসিফার, এরকম অনেক ধরনের নাম আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা আমাদের ভয় পাওয়ার জন্য
অপেক্ষা করতেই হচ্ছে ভূত এফএম এর জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাহস সঞ্চার করে রাখবেন ভূত এফএম শোনার জন্য। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে ভূত এফএম @radiofuti.fm এ বেশি বেশি করে ইমেল করবেন, আপনাদের ঘটনাগুলো জানিয়ে দেবেন, অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ফুল অ্যাড্রেস সহ। আর যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ইমেলগুলো আসে আমাদের শুক্রবারে মানে ফ্রাইডেতে, তখন দেখা যায় যে কাউকে ডাকা বা ইনভাইট করা। আপনারা যদি সত্যি সত্যি স্টুডিওতে আসতে চান তাহলে একটু আগে ইমেলগুলো করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে এখনো দেখতে পাচ্ছি অনেকে ইমেল ইনফ্যাক্ট আজকেও করে ফেলেছেন। এবং আমরা শুক্রবার যে ইমেলগুলো বা ফ্রাইডেতে যে ইমেলগুলো পাই আমরা পরের সপ্তাহের জন্য সাধারণত রেখে দিই, মানে নেক্সট ফ্রাইডের জন্য রেখে দিই। সো স্টে টিউনড অ্যান্ড আজকের মতো এখানেই টাটা, রাইট?
ওকে, থ্যাঙ্ক ইউ ফর অল দ্য এসএমএসেস।
এবং 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 সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অবশ্যই বলবো যে সাকিব ভাইরা নেক্সট উইকেও আসছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমরা চলে যাবো আবারও গানে অ্যান্ড ক্রিপটিক ফেটের ঘুরে।